আজকের পর্ব শুরু করার আগে আমি আপনাদেরকে জানাতে চাই, চারজন জিনের ঘটনা এটা, এবং এই ঘটনার ন্যারেশনটা আপনাদের কাছে দুর্বোধ্য মনে হবে। কিন্তু বলে রাখতে চাই, এই ঘটনা শোনাই হয়েছে এমন একজনের কাছ থেকে যে মানুষ না, এবং এই ঘটনার প্রত্যেকটা চরিত্রই কোনো মানুষের না, তারা সবাই জিন, এবং তারা এক অলৌকিক ঘটনার মুখোমুখি। শুনলে মনে হবে অত্যন্ত দুর্বোধ্য, শোনা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, কিন্তু আমি অনুরোধ করব, খুব ধীরে সুস্থে প্রত্যেকটা শব্দ যদি আপনি শুনতে পারেন, তাহলে পুরো ঘটনা আপনি খুব সহজে ধরতে পারবেন। এই জন্য আমি আপনাদেরকে প্রথমে বলে রাখছি, এই ঘটনা অত্যন্ত দুর্বোধ্য। আমি কোনোভাবেই ঘটনা পরিবর্তন করিনি, কেন জানেন? কারণ ঘটনা যদি আমি পরিবর্তন করি তাহলে তা বোঝার জন্য সহজ, কিন্তু ঠিক যেইভাবে আমি শুনি সেইভাবে শোনার স্বাদ আপনারা কখনই পাবেন না। তাহলে একবার শুনুন আজ আজকের পর্বের এই ঘটনা, আকাশের কূপ। কূপের পানিতে আকাশ ছিল, কিন্তু সেই আকাশ বাস্তব আকাশ নয়। আমরা কি দেখি আকাশে? রাত গভীর হলে মরুভূমির উপর তারা ছড়িয়ে পড়ে এক নির্দিষ্ট বিন্যাসে। শতাব্দীর পর শতাব্দী ধরে জ্যোতির্বিদরাজি বিন্যাস মুখস্থ করেছেন, যে বিন্যাস দেখে কাফেলা তার পথ ঠিক করে, যে বিন্যাসের নাম আছে প্রতিটি নক্ষত্রের জন্য, এবং প্রতিটি নামের পেছনে একটি গল্প আছে যা কেউ আর মনে রাখে না। কিন্তু এই বিন্যাস এই পরিত্যক্ত কূপের পানিতে সেই বিন্যাসের মতো নয়, সেই মাপের মতো নয়, এই অংশটি অন্যরকম। একটি নক্ষত্র সেখানে চলছিল যেখানে বাস্তবে আকাশে সেখানে কিছু নেই, পানির উপরি ভাগ স্থির, তবুও সেই বাড়তি আলোর বিন্দুটি সামান্য কাঁপছিল, যেন এখনো সিদ্ধান্ত নেয়নি সে সত্যি সেখানে থাকতে চায় কিনা। কূপের চারপাশে কোনো প্রাণী নেই। মরুভূমির রাতে সাধারণত যা থাকে সেই ধরনের কোনো শব্দ নেই, একটি পোকার শব্দও নেই, বালির উপর দিয়ে সরে যাওয়া কোনো সরীসৃপের চিহ্ন এখানেও তার কোনো কিছু নেই। বাতাস বইছিল, কারণ দূরের গাছগুলো তার পাতাকে নাড়াচ্ছিল সেই বাতাসে, কিন্তু সে বাতাস কূপের দশা সীমানে ঢুকতেই থেমে যাচ্ছিল। আমি আবারও বলি, সেই বাতাস কূপের দশা সীমানায় ঢুকতেই থেমে যাচ্ছিল, যেন কূপ নিজে সিদ্ধান্ত নিয়েছে কোন কোন জিনিস তার কাছাকাছি আসতে পারবে। চারটি পথ চারদিক থেকে সেই বিন্দুর দিকে এগিয়ে আসছিল। সেই চারটি পথে রয়েছে পথিক, কেউ কাউকে চেনে না, প্রত্যেকে ভিন্ন উৎস থেকে কূপের কথা জানেছে। একজন একটি মৃতদেহের স্মৃতি থেকে, একজন একটি পাথরের গায়ে খোদাই করা চিহ্ন থেকে, একজন একটি অর্থহীন শব্দ থেকে, আর একজন নিজের চোখের এক অনিয়ন্ত্রিত মুহূর্ত থেকে। কেউ জানে না যে সে একা নয়, কেউ তা জানে না। প্রথমজন নাম তার আকল। মাটির নিচে একটি পুরনো কাফেলা পথের ধ্বংসাবশেষ ছিল, একটি উটের কঙ্কাল, একটি চামড়ার থলে যা এখন শক্ত হয়ে গেছে, আর তার পাশে একটি মানুষের দেহাবশেষ, যার পরিচয় মাটি অনেক আগেই মুছে দিয়েছে দুনিয়া থেকে। আকল তার সামনে দাঁড়াল না, বসল না, ঝুঁকল না, তার শরীরের কোনো অভঙ্গি কৌতূহল প্রকাশ করল না, কারণ হাড়ে বা চামড়ায় তার কোনো আগ্রহ এমনিতেও নেই। সে যা খুঁজছিল তা হাড়ের ভেতরে ছিল না, সেটা ছিল ধ্বংসাবশেষের চারপাশের বাতাসে জমে থাকা এক ধরনের ধারাবাহিকতা। কেউ একবার এখানে ছিল এবং সেই থাকার ভেতর একটি নির্দিষ্ট মুহূর্ত আটকে গিয়েছিল। যেভাবে বালি একটি পুরনো পায়ের ছাপের আকৃতি ধরে রাখে বাতাস তাকে মুছে দেওয়ার আগ পর্যন্ত, ঠিক সেইভাবে আকল সেই মুহূর্তটিকে গ্রহণ করল, অর্থাৎ সেই স্মৃতিকে। মৃত মানুষটির শেষ স্পষ্ট স্মৃতি ছিল একটি কূপ, পানি নয়, কূপের গঠন নয়, বরং কূপের দিকে তাকিয়ে থাকার অনুভূতি, যে অনুভূতি বলে দেয় কেউ কিছু একটা বুঝতে চেষ্টা করেছিল এবং ব্যর্থ হয়েছিল। আকল সেই ব্যর্থতার ভেতর দিয়ে হাঁটলো, একটি ঘরের ভেতর দিয়ে হাঁটার মতো, দেয়াল স্পর্শ না করে তারপর সে থামল। স্মৃতির একটি অংশ ফাঁকা ছিল, সরাসরি ফাঁকা নয়, মুছে যাওয়া নয়, বরং এমনভাবে ফাঁকা যেভাবে একটি ঘরে একটি চেয়ার সরিয়ে নেওয়ার পর মেঝেতে দাগ থেকে যায়, চেয়ারটি না থেকেও সেখানে। ঠিক তেমন কিছু একটা এখানে ছিল এবং সেটা আকলের আগে কেউ নিয়ে গেছে। আকল কোনো বিস্ময় প্রকাশ করল না, বিস্ময়ের জন্য তার কোনো শক্তি নেই, কোনো পেশি নেই, কোনো কোনো ত্বক নেই। সে শুধু হিসাব বদলাল, এই কূপের স্মৃতি এর আগেও কাউকে আকৃষ্ট করেছে এবং সেই কেউ তার চেয়ে দ্রুত ছিল অথবা তার চেয়ে আগে এসেছিল অথবা দুটোই। সে হাঁটতে শুরু করার আগে একটি জিনিস করল যা তার নিজের স্বভাবের ভেতরে নেই, তা হল সে নিজের সাম্প্রতিক স্মৃতিগুলো একবার হিসেব করল। এই মৃতদেহের কাছে আসার আগের রাতের কথা তার মনে আছে, তার আগের রাতেরও কথা তার মনে আছে, কিন্তু তার আগে একটি ফাঁক রয়েছে, ছোট মানে লক্ষ্য করার মতো নয়, তবুও সে ফাঁক রয়েছে। আকল জানে না এই ফাঁক কি তার নিজের খাওয়ার কারণে হয়েছে বা কোনো ফল খাওয়ার কারণে, নাকি অন্য কারোর কাজ। এই ফাঁক মানে তার স্মৃতির ভিতরে একটা গ্যাপ রয়েছে। এই অনিশ্চয়তা তার কাছে নতুন এবং নতুন কিছুই তাকে আগ্রহী করে তোলে, ভয় দেখা না। দক্ষিণ পূর্বে হাঁটতে হাঁটতে আকর আরো দুটি ধ্বংসাবশেষের পাশ দিয়ে গেল। একটি ভাঙা কলসি যার গায়ে এখনো তেলের দাগ শুকিয়ে আছে, একটি পুরনো দড়ির টুকরো এতটাই পুরনো যে স্পর্শ করলে ধুলো হয়ে যাবে, কোনোটিতেই সে থামল না। মৃত বস্তুর ভেতরে স্মৃতি থাকে না, শুধু স্মৃতির ছাপ থাকে, আর সেই ছাপ তার খাদ্য নয়। কিন্তু তৃতীয় ধ্বংসাবশেষে একটি ভাঙা উইন্ডলেসের নাম পায় সে থামল। এখানে একটি অন্য ধরনের ছাপ আছে, মানুষের নয়, জিনের। কেউ এখানে দীর্ঘক্ষণ দাঁড়িয়েছিল, এতটাই দীর্ঘক্ষণ যে তার উপস্থিতি বাতাসে একটি অদ্ভুত গঠন ছড়িয়ে দিয়েছিল। যতক্ষণ সে এখানে ছিল, যেভাবে একটা ভারী জিনিস বালির উপর অনেকক্ষণ পরে থাকলে বালি তার আকৃতি মনে রাখে, আকল সেই গঠনের আকৃতিকে বোঝার চেষ্টা করলো যা বাতাসে রয়েছে। সেই গঠনের আকৃতির ভেতরে সে প্রবেশ করল। সেখানে কোনো স্মৃতি ছিল না, শুধু একটি অনুপস্থিতি যা নিজেই এক ধরনের তথ্য। কেউ একজন এখানে দাঁড়িয়ে নিজের কোনো একটি অংশ মুছে ফেলেছিল ইচ্ছাকৃতভাবে, যেন সে জানত তার পেছনে কেউ আসবে যে তার চিন্তা পড়তে পারে। আকল বুঝে নিল এই কূপ যাদেরকে ডাকছে তাদের মধ্যে অন্তত একজন সতর্ক। সতর্কতা তার কাছে একটি স্বাদ এবং সেই স্বাদ মনে রাখল সে। দ্বিতীয় আরেকজন জিন, যার নাম মুসাক্ষির, তার বাম হাতের চতুর্থ আঙ্গুলের হাড় একটি জায়গায় সরে গিয়েছিল যেখানে হাড়ে থাকার কথা নয়। মুসাক্ষির থামল, হাড়টি চোখের সামনে তুলল এবং দেখল পরীক্ষা করার ভঙ্গিতে, মানে এমন নয় যে সে আতঙ্কিত। সে ধরে নিল পরিবর্তনটি তার নিজের কারণে, তার ক্ষমতা মাঝে মাঝে ঘুমের মধ্যে নিজে থেকেই সক্রিয় হয়। শরীরের কোনো অংশ কিভাবে বড় করতে হয় সেই কারণে, যেমন কেউ ঘুমের মধ্যে মস্তিষ্কের ভিতরে একটা চিন্তা সাজায়, এই ব্যাখ্যা তার কাছে যথেষ্ট মনে হল যে হয়তো চিন্তার কারণে তার এমন হয়েছে। সে আঙ্গুলের হাড়টিকে আবার পুরনো জায়গায় ফিরিয়ে আনল, একটি কাঠামো থেকে আরেকটি কাঠামোয় সরানোর মতো একদম সহজে। কিন্তু ফিরিয়ে আনার সময় সে একটি জিনিস লক্ষ্য করল, তার হাতের হাড় ফিরতে চাইছে না। এটা প্রতিরোধ করছিল না ঠিকই, কিন্তু একটি একটি বাধা রয়েছে এখানে। এক মুহূর্তের জন্য হাড় যেন সিদ্ধান্ত নিচ্ছিল সে কোথা থাকবে। মুসাক্ষির এটাকে কৌতূহলের বিষয় হিসেবে চিহ্নিত করল, বিপদের বিষয় নয়। তার কাছে শরীর সবসময় আলোচনার বিষয়, মালিকানার বিষয় নয়। একটি হাড় নিজের অবস্থান নিয়ে দ্বিধাবোধ করছে, এই পুরো ব্যাপারটা তার কাছে নতুন। এতদিন সে যাদের শরীর পরিবর্তন করেছে তাদের শরীর কখনো নিজে থেকে মতামত দেয়নি। শরীর একটি উপাদান, উপাদানের কোনো ইচ্ছা থাকে না। সে বসে হাতের বাকি অংশ পরীক্ষা করল। তখন কবজি, কনুই, কাঁধ কোথাও আর কোনো অস্বাভাবিকতা নেই, শুধু ওই একটি আঙ্গুল, একটি নির্দিষ্ট হাড় যা কিছুক্ষণ আগে অন্য কোথাও থাকতে চেয়েছিল নিজের ইচ্ছা অনুযায়ী। মুসাক্কির উঠে দাঁড়াল এবং একটি পাথরের কাছে থামল যার গায়ে একটি পুরনো কাফেলার চিহ্ন খোদাই করা ছিল। একটা গোল বৃত্ত, তার ভেতর একটি রেখা যা কোনো দিকে নির্দেশ করছে না, বরং ভেতরের দিকে তা বাঁকা। এই ধরনের চিহ্ন সাধারণত পানির উৎসের দিকে নির্দেশ করে, কিন্তু এই চিহ্নটি নির্দেশ করছিল নিচের দিকে, মাটির ভেতরে, যেখানে পানির উৎস উপরে নয়, নিচে কোথাও লুকোনো একটা বিন্দুতে রয়েছে। সে চিহ্নটি হাত দিয়ে ছুঁল। সে পাথরটি ঠান্ডা, স্বাভাবিক, কিন্তু হাত সরানোর সময় সে দেখল তার নিজের আঙ্গুলের ডগায় ত্বকের নিচে একটা সরু রেখা দেখা যাচ্ছে, ঠিক পাথরের খোদাই করা রেখাটির মতো আকৃতি। সে হাতটি উল্টে পাল্টে দেখল, রেখাটি কিন্তু কোনো মতে স্থায়ী নয়। কয়েক মুহূর্ত পর মিলে গেল সেই রেখা। মুসাক্ষির এই ঘটনাটি নিজের কাছে ব্যাখ্যা করল না, ব্যাখ্যার তার কোনো প্রয়োজন নেই। সে শুধু জানল তার শরীর ইতিমধ্যে কিছু একটার সংস্পর্শে এসেছে যা তার নিজের ক্ষমতার চেয়ে বড়, এবং সেই জানাটুকু তাকে থামাল না। সে দিকটি মনে রাখল কোন দিকে তাকে যেতে হবে, এবং সেই দিকে সে রওনা হল। আবার তৃতীয় আরেকজন, তার নাম সামিদ। পরিত্যক্ত কাফেলা সরাইয়ের খিলানগুলোর নিচে সামিদ থামল, কারণ একটি শব্দ তার কানের ভেতরে ঢুকছিল যার কোনো অর্থ নেই। শব্দটি ছোট, একটিমাত্র উচ্চারণ, মানুষের কণ্ঠের মতো, কিন্তু কণ্ঠনালীর প্রয়োজন ছাড়াই এই শব্দটা তৈরি। এটি একটি নাম হতে পারত, এটি একটি সতর্ক বাণীও হতে পারত। কেউ প্রার্থনার সময় প্রথম শব্দ উচ্চারণ করে থেমে গেছে এমনও হতে পারত। সামিত এই তিনটি সম্ভাবনার মধ্যে কোনোটিকেই বাতিল করল না। তার কাছে অর্থ কখনো একটি নির্দিষ্ট জিনিস নয়, এটি একটি সম্ভাবনার সমষ্টি, যতক্ষণ না কেউ তাকে জোর করে একটি দিকে ঠেলে দেয়। সে শব্দটির উৎসের দিকে তাকালো, খিলানের নিচে কেউ নেই, বালি একদম স্থির, কিন্তু শব্দটি আবারও এলো, এবার আগের চেয়ে স্পষ্ট, এবং সামিদ বুঝে নিল এটি তার কানে আসছে না, এটি তার ভেতরে তৈরি হচ্ছে, এমন একটি জায়গা থেকে যা তার নিজের চিন্তার জায়গা নয়। সে থামল, প্রতিক্রিয়া না দেখিয়ে, এটাই তার স্বভাব। প্রথমে প্রতিক্রিয়া কখনো দ্রুত দেখাতে নেই। কাফেলা সরাইয়ের ভাঙা দেয়ালের গায়ে একটি পুরনো লেখা ছিল, কোন ভাষায় যা এখন আর ব্যবহৃত হয় না। সামিদ সেই লেখার দিকে তাকাল, এই আশায় নয় যে সে বুঝতে পারবে সেই লেখাটাকে, বরং এই আগ্রহে যে দেখতে চায় লেখাটি তার কাছে কি অর্থ তৈরি করে। তখন সে যত বেশি তাকাল লেখাটির দিকে, লেখাটির অক্ষরগুলো তত কম নির্দিষ্ট মনে হলো তার, যেন প্রতিটি অক্ষর একাধিক সম্ভাব্য আকৃতির মধ্যে নড়াচড়া করছে, কোনোটাতে স্থির না হয়। তারপর অনেক দূর থেকে একই শব্দ আবার এলো, এবার তার দিক একদম ঠিক উত্তর পশ্চিমে, যেখানে বালির নিচে পুরনো জলপথের রেখা এখনো চেনা যায়। শব্দটি কূপ থেকে এসেছিল, অর্থাৎ কূপের কোনো কণ্ঠস্বর তো থাকার কথা নয়, তাহলে শব্দ এলো কূপ থেকে। সামিত এই সব বিরোধিতা নিয়ে চিন্তিত হল না, তার কাছে একটি উচ্চহীন শব্দ অস্বাভাবিক নয়। সে নিজে এমন শব্দ তৈরি করতে পারে যার কোনো শারীরিক উৎস নেই, কিন্তু এই শব্দটি তার নিজের তৈরি নয়, এবং সেটাই তাকে আগ্রহী করে তুলল। কেউ বা কিছু একটা তার নিজের কৌশল ব্যবহার করছে, অথবা তার কৌশল আসলে এই কিছু একটার কাছ থেকে ধার করা। সেই দিকে সে হাঁটল, শব্দটির অর্থ নির্ধারণের চেষ্টা না করে। অর্থ পরে আসবে অথবা সাজবে না, কিন্তু এখন দিকটা হচ্ছে গুরুত্বপূর্ণ, সঠিক দিকে এগোনো ব্যাপারটা। হাঁটতে হাঁটতে সে লোকগুলো তার নিজের পায়ের শব্দ মাঝে মাঝে কিভাবে জানি গায়েব হয়ে যাচ্ছে। কয়েক পদক্ষেপ সম্পূর্ণ নীরব, আবার কয়েক পদক্ষেপ আবার শোনা যাচ্ছে। এটা তার নিজের ক্ষমতার একটা স্বাভাবিক অস্থিরতা, নাকি আশপাশের কিছু তার শব্দকে প্রভাবিত করছে, সে নিশ্চিত হতে পারল না। এই অনিশ্চয়তা তাকে থামাল না অবশ্য, বরং সে দ্রুত হাঁটল, যেন উত্তরটি সামনে অপেক্ষা করছে এবং দেরি করলে সেটা সরে যাবে। চতুর্থ দিন, নাজির তার নাম। দূর থেকে নাজির একটি বালিয়ারির চূড়া থেকে ওই কূপটাকে দেখতে পায়। তার চোখ সবসময় যা দেখে তার চেয়ে বেশি দেখে, এবং এই বাড়তি দেখা তাকে ক্লান্ত করে না, বরং তাকে ক্রমশ কম নিশ্চিত করে তোলে। সে এখনো অন্য তিনজনকে দেখেনি, তাদের অস্তিত্ব তার দৃষ্টিসীমার বাইরে, অথবা তার দৃষ্টি এখনো তাদের দেখার জন্য হয়তো প্রস্তুত নয়। কূপটি ছোট একটি পাথরের বৃত্ত হিসেবে দেখাচ্ছিল তখন, মরুভূমির অন্য শত শত পরিত্যক্ত কূপের মতোই। কিন্তু নাজির লক্ষ্য করল কূপের কোনো ছায়া নেই, চাঁদ পশ্চিম আকাশে স্পষ্ট এবং তার আলোয় প্রতিটি পাথর প্রতিটি ঝোপ একটি ছায়া ফেলছে, শুধু কূপ বাদে। এটি এমন ভাবে দাঁড়িয়েছিল যেন আলো তার চারপাশ দিয়ে বেঁকে যাচ্ছে তাকে স্পর্শ না করেই। নাজির এই তথ্যটি সংরক্ষণ করল নিজের কাছে, কিন্তু সে ব্যাখ্যা করল না। তার চোখ তাকে তথ্য দেয়, অর্থ দেয় না। এই পার্থক্যটি সে অনেক আগে শিখেছে এবং এখনো শিখে যাচ্ছে, কারণ প্রতিটি নতুন দৃশ্য তাকে মনে করিয়ে দেয় সে কতটা কম বোঝে। সে বালিয়ারি থেকে নামার আগে আকাশের দিকে তাকাল। এই অভ্যাসবশত যাচাই যা সে প্রতিটি নতুন জায়গায় করে, কোন নক্ষত্র কোথায়, কোনটি স্থির কোনটি নড়ছে, আজ রাতের আকাশ তার কাছে কেমন পরিচিত সেটাও সে অনুভব করল। প্রতিটি বিন্দু তার কাছে মনে হচ্ছে যেন সবাই তার নিজের নিজের জায়গায়, কোনো অসঙ্গতি নেই। তারপর সে আরো কাছে গেল এবং কূপের কিনারায় পৌঁছে নিচে তাকাল। পানি স্থির, পানিতে আকাশ প্রতিফলিত, কিন্তু প্রতিফলিত আকাশের একটি অংশ ভুল। একটি নক্ষত্র সেখানে জ্বলছিল যা বাস্তব আকাশের কোন নির্দিষ্ট বিন্দুর সঙ্গে মেলেই না। নাজির মাথা তুলে সরাসরি আকাশের দিকে তাকাল, সেই বিন্দুটাকে খুঁজতে যেখানে পানিতে ওই বিন্দুর ওইখানে ওই নক্ষত্রকে দেখা যাচ্ছিল, কিন্তু সেখানে কিছু নেই। সে আবার নিচে তাকাল, নক্ষত্রটি তখনও পানিতে জ্বলছিল, স্থির নয়, সামান্য কাঁপছিল, যেন এখনো সিদ্ধান্ত নেয়নি সে থাকবে কিনা। নাজির দীর্ঘক্ষণ কিছু বলল না, তার ভেতরে কোনো ভয়ের ভাষা তৈরি হল না, কারণ তার ভাষায় ভয়ের কোনো শব্দই নেই যা এই দৃশ্যের সঙ্গে মানানসই। তার কাছে যা আছে তা একটি প্রশ্ন, প্রশ্নের আকারে নয় বরং একটি চাপের মতো। এই নক্ষত্র কি এখানে আসবে, নাকি এটি ইতিমধ্যে এসে গেছে এবং আকাশ এখনো তা জানে না? এই প্রশ্ন তার ভেতরে উদয় হয়। সে কূপের কিনারা থেকে কয়েকবার পিছিয়ে যায়। পিছিয়ে যাওয়ার প্রয়োজন ছিল বলে নয়, বরং একটি ভিন্ন কোণ থেকে দেখার জন্য। কোণ বদলালে, অর্থাৎ দৃষ্টি শেখার মধ্যে যদি ট্যাম্পারিং করা হয়, ওই হিসেবে পানির প্রতিফলিত হওয়ার কথা খুবই সাধারণভাবে। কিন্তু এই ক্ষেত্রে নক্ষত্রটি তার নিজের জায়গায় একদম স্থির, তার দেখার অবস্থান পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্যহীন। এটা এমন আচরণ করছিল যেন এটি পানির উপরিভাগে নেই, বরং পানির অনেক গভীরে, এবং পানির গভীরতা তার আপাতত অবস্থানকে প্রভাবিত করছে না। নাজির বুঝল তার দেখা জিনিসটি একটি সাধারণ প্রতিফলন নয়, এটি অন্য কিছু যা প্রতিফলনের ভাষায় ব্যবহার করা হয়েছে, কারণ সেটাই তার কাছে ওই খুব কাছে পৌঁছানোর একমাত্র রাস্তা খুব দ্রুত। চারদিক থেকে চারটি পথ একই বিন্দুর দিকে এগিয়ে যাচ্ছিল, আকল দক্ষিণ পূর্ব থেকে একটি সতর্কতা স্বাদ নিয়ে, মুসাক্ষীর দক্ষিণ পশ্চিম থেকে নিজের হাতের ভেতর একটি নতুন ব্যাখ্যাহীন রেখা বহন করে, সামিদ দক্ষিণ থেকে একটি উচ্চহীন শব্দের পিছু নিয়ে যা তাকে ডাকছে বলে মনে হলেও কোন নাম উচ্চারণ করেনি সে। নাজির উত্তর থেকে এমন একটি দৃশ্য মাথায় নিয়ে যা তার নিজের দৃষ্টির নিয়মকে অস্বীকার করছে সেই রকম দৃষ্টি নিয়ে সে এসেছে। কেউ কাউকে চেনে না, কেউ জানে না সে একা নয়। কূপের পানি নড়ে উঠল, যদিও বাতাস ছিল না। একটি বৃত্তাকার তরঙ্গ কেন্দ্র থেকে বাইরের দিকে ছড়িয়ে পড়ল, দেয়ালেও বোঝল এবং ফিরে এলো না, যেন প্রতিটি দেয়াল ওই তরঙ্গটিকে গ্রহণ করে দিয়েছে প্রতিফলিত না করে। পানিতে নক্ষত্রটি আরো অনেক বেশি উজ্জ্বল। আকুল প্রথমে থামল, যদিও সেই প্রথম কারোর উপস্থিতি টের পায়নি। পথের বাঁকে একটি পুরনো পাথরের স্তূপ ছিল, একসময় হয়তো কোনো সীমানা চিহ্ন ছিল। আকর সেই স্তূপের পাশ দিয়ে যাওয়ার সময় বাতাসে একটি পরিবর্তন অনুভব করল, সামনে নয়, তার নিজের ভেতরে, তার সাম্প্রতিক স্মৃতির একটি স্তর, যেটা মৃত কাফেলা যাত্রীর কাছ থেকে নেওয়া। হঠাৎ কম স্পষ্ট মনে হল, যেন কেউ তার পাশ দিয়ে হেঁটে গিয়ে সেই স্মৃতির কিনারা স্পর্শ করার চেষ্টা করছে এবং মুছে দেওয়ার চেষ্টা করছে। সে থামল না হাঁটা, কিন্তু তার হিসাব বদলে গেল। সামিতের কাছে খবরটা এলো অন্যভাবে, সে একটি শব্দ শুনল, পদধ্বনি, কিন্তু পদধ্বনির সঙ্গে কোনো শরীর ছিল না। শব্দটি বালিতে চাপ পড়ার শব্দ, ঠিক যেমন কেউ হাঁটলে হয়। কিন্তু সামির যখন সেই দিকে তাকালো, বালি অক্ষত, কোনো পায়ের ছাপ নেই, কোনো নড়াচড়া নেই। সে দাঁড়িয়ে রইল, শব্দটি পুনরাবৃত্তির জন্য অপেক্ষা করল না, সে বরং তার মনোযোগ ছড়িয়ে দিল সেই জায়গার দিকে যেখান থেকে শব্দটা এসেছিল বলে মনে হয়েছিল। সেখানে কিছু ছিল না, চোখে দেখার মতো তো কিছুই নয়, কিন্তু বাতাসের একটি স্তর অন্যরকম অনুভব হল। যেভাবে কারোর উপস্থিতি বাতাসের ঘনত্বে সামান্য পরিবর্তন আনে দেখা না গেল। তুমি হাঁটছ, সামিত বলল, কাউকে লক্ষ্য করে নয়, বরং বাতাসের সেই স্তরটির দিকে তাকিয়ে। সে বলল, কোনো উত্তর এলো না প্রথমে, তারপর খুব কাছ থেকে একটি কণ্ঠ, শুকনো একটা কণ্ঠ, কোনো তাড়াহুড়ো ছাড়া সে বলল, তুমি শুনতে পাও আমি হাঁটছি? শোনা আর জানা এক নয়, তবুও তুমি থেমেছ। আকল ছায়ার মতো একটি রূপ ধরল, মানুষের আকৃতির কাছাকাছি কিন্তু পুরোপুরি নয়। কাঁধের রেখা একটু বেশি লম্বা, চোখের অবস্থান একটু বেশি স্থির, পলক না ফেলার মতো স্থির। সামিত তার দিকে তাকাল, তারপর তার নিজের রূপও পাল্টে গেল, আরো কম নির্দিষ্ট, যেন আলো তার শরীরের কিনারা ঠিক করতে পারছে না। আকল বলল, তুমিও? দুজন তখন কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল, কারণ দুইজন কিছুটা হলেও বুঝতে পারছে তাদের এই কমিউনিকেশন কোন দিকে যাচ্ছে, তাদের আসল উদ্দেশ্য কিছুটা হলেও তারা বুঝতে পারছে। কেউ প্রশ্ন করল না, নাম কি, কোথা থেকে এসেছে, কেন এসেছে। এই প্রশ্নগুলো তাদের কাছে এখন অর্থহীন, নাম শুধুমাত্র একটা লেবেল, আর লেবেল কোনো তথ্য দেয় না। আকল বলল, তুমি কি নিয়ে এসেছ? সেই কথাটা বলল সরাসরি প্রশ্ন নয়, বরং একটা পর্যবেক্ষণ করার মতো ওই মাইন্ডসেটে করা প্রশ্ন, যেন সে ইতিমধ্যেই জানে সামিত কিছু একটা বহন করছে নিজের সাথে। সামিত বলে, যা আমার কাছে এসেছে। আকর বলল, তুমি এর অর্থ জানো না? তুমি কি এর অর্থ জানো না? সামিত বলল, অর্থ জানার প্রয়োজন নেই, শুধু দিক জানার প্রয়োজন। আকল এই উত্তরে কিছুটা লক্ষ্য করল, সামিদের ভেতরে একটি নির্দিষ্ট শক্তি রয়েছে, অনেকটা তার নিজের স্মৃতির মতো, কিন্তু আকল সেটা ওই মুহূর্তে স্পর্শ করতে পারছে না, অথবা সে স্পর্শ করতে চাইলেও স্পর্শ করতে পারবে না। আকলের জন্য সময়টা এখন আসেনি। ওদিকে মুসাক্কির দূর থেকে এই সাক্ষাৎকে দেখতে পাচ্ছিল, একটি ভাঙা দেয়ালের আড়াল থেকে, নিজের উপস্থিতি প্রকাশ না করে। সামিত এবং আকলের ওই সাক্ষাৎ, সে দুজনের কথোপকথনের ধরন লক্ষ্য করল। কেউ প্রশ্ন করছে না সরাসরি, কেউ উত্তর দিচ্ছে না সরাসরি, তবু দুজনেই একে অপরকে বুঝতে পারছে এমন একটি স্তরে যা মানুষের ভাষার নিচে কাজ করে। মুসাক্ষের বুঝল তারা দুজন সাধারণ জিন নয়, সাধারণ জিন এত সতর্কভাবে কথা বলে না। সে নিজের ডান হাতের একটি কবজির হাড় সামান্য নাড়ালো পরীক্ষা করার জন্য কতটা নিঃশব্দে সে নিজের শরীর বদলাতে পারে এই দুজনের সামনে তাদের অজান্তে। হাতে হাড় নড়ল, কবজির গঠন সামান্য পরিবর্তিত হল কোনো শব্দ ছাড়াই, কিন্তু আকল মাথা সামান্য ঘুরাল, ঠিক মুসাক্ষিরের দিকে না তাকিয়ে বরং সেই দিকের বাতাসের দিকে তাকিয়ে। তোমার হাত অস্থির, আকল বলল, সামিতের সঙ্গে কথা বলা থামিয়ে এখন অন্যদিকে এসে তাকিয়ে রয়েছে। মুসাক্ষির আড়াল থেকে বেরিয়ে এল, কোনো লজ্জা বা প্রতিরক্ষা ভাঙার ভঙ্গি না, কারণ তার কাছে ধরা পড়া কোনো ব্যর্থতা নয়, শুধু একটা ক্যাজুয়াল ইনসিডেন্ট। সে বলে, তুমি দেখলে আমার হাত, তুমি দেখলে না আমার উদ্দেশ্য? উদ্দেশ্য দেখার জন্য চোখ প্রয়োজন নেই, আকল বলল, প্রয়োজন শুধু ক্ষোধার। মুসাক্ষির থামল। এই বাক্যটি যদি বিশ্লেষণ করে সে, তাহলে সে যে বিশ্লেষণটা নিজের ভেতরে খুঁজে পায় বিভিন্ন স্তরে ওই অংশ বাদ না দিয়ে, তখন সে বুঝতে পারে আকলের উদ্দেশ্য কি। আকল তার দিকে ইঙ্গিত করেছে যে সে তার স্মৃতিকে গিলে ফেলতে চায়। এটা একটা হুমকি হতে পারত, কিন্তু আকলের কণ্ঠে হুমকির কোন তাড়না ছিল না, শুধু একটা বিবৃতি দেওয়ার মতো বা একটা কথা বলার মতো করে সে কথাটা বলেছে। আমার স্মৃতিতে তোমার আগ্রহের মতো কোনো কিছু নেই, মুসাক্ষির উত্তর দিল তখন। আকল বলল, সবার আছে, তুমি জানো না আসলে কোনটা। নাজির এই তিনজনকে আবার দূর থেকে দেখছিল, একটা নিচু টিলার উপর থেকে। তার দৃষ্টি তাদের শারীরিক রূপের চেয়ে বেশি কিছু ধরার চেষ্টা করছিল। তিনজনের প্রত্যেকের ছায়া ছিল, চাঁদের আলোয় স্বাভাবিক ছায়া, যা মাটিতে পড়ে কিন্তু মানুষ দেখে না। কিন্তু নাজির লক্ষ্য করল ছায়াগুলো না ঠিক জায়গা নেই, প্রতিটা ছায়া তার শরীরের নিচে থাকার কথা, অথচ সেই তিনটা ছায়া দেখাচ্ছিল যেন তারা মাটির ভেতরে আরো কিছু নেমে গেছে, একটি সাধারণ ছায়ার চেয়ে গভীর, যেন মাটি নিজেই স্বচ্ছ হয়ে গেছে এবং ছায়া তার নিচের একটি স্তরে গিয়ে পড়েছে। তখন নাজির এই দৃশ্যে কোনো ব্যাখ্যা তৈরি করল না নিজের জন্য, সে এটা নিজের মেমোরিতে সেভ করে রাখল। তার চোখের ভেতরে জমা রাখা অসংখ্য অব্যাখ্যাত দৃশ্যের একটা ফোল্ডার, সেই ফোল্ডারে এসে ওই দৃশ্যটাকে রেখে দিল। সে নিজেও এখন কাছাকাছি, কিন্তু এখনো তিনজনের কাছে সে যায়নি। তার প্রয়োজন নেই কাছে যাওয়ার, দূরত্ব তার দৃষ্টিকে বাধা দেয় না বেশি। ওই তিনজন একটি বিন্দুতে মিলিত হল, একটি শুকনো নালার কাছে যেখানে একসময় পানি বইত। কেউ সরাসরি লড়াই শুরু করল না, কারণ প্রত্যেকেই অন্যদের ক্ষমতা সম্পর্কে অনিশ্চিত। অনিশ্চয়তা তাদের মধ্যে একটি অস্থায়ী সীমারেখা তৈরি করল, যা কেউ ভাঙতে চায়নি প্রথমে। কিন্তু মুসাক্ষির দ্বিধা করার স্বভাব নয়, মানে মুসাক্ষিরে দ্বিধা করার স্বভাব নেই। সে সামিতের কাছে গেল একদম ধীরে, তবে আক্রমণের ভঙ্গি ছাড়া, এবং তার হাত সামিতের কাঁধের কাছে নিয়ে গেল, স্পর্শ নয়, শুধু একটু নৈকট্য পাওয়ার মতো করে, একটি পরীক্ষার প্রথম ধাপ। মুসাক্ষিরের ক্ষমতা স্পর্শ করা ছাড়াই সামান্য কাজ করতে পারে যদি দ্রুত যথেষ্ট কম হয়। সে সামিতের কাঁধের হাড়ের গঠনে একটি ক্ষুদ্র পরিবর্তন পাঠাল, এতটাই ক্ষুদ্র যে বেশিরভাগ সত্তা তার লক্ষ্যই করল না। সামিত লক্ষ্য করল তার শরীরের ভেতরে একটি অস্বস্তি তৈরি হল, ব্যথা নয় বরং একটি অদ্ভুত সুর, যেন তার শরীরের ভেতরে একটি অংশ হঠাৎ ভিন্ন একটি ভাষায় কথা বলতে শুরু করেছে। সামিত পাল্টা আঘাত করল না শরীর দিয়ে, সে শব্দ দিয়ে আঘাত করল। সে একটি একক উচ্চারণ তৈরি করল মুসাক্ষিরের দিকে লক্ষ্য করে, একটি শব্দ, কিন্তু তার অর্থ মুসাক্ষিরের মস্তিষ্কে পৌঁছানোর আগেই বদলে গেল। মুসাক্ষির যা শুনল তা একটি নির্দেশ ছিল না, একটি আক্রমণ ছিল না, বরং তার নিজের একটি পুরনো চিন্তার প্রতিধ্বনিতা, এমনভাবে বিকৃত যে সে এক মুহূর্তের জন্য নিশ্চিত হতে পারল না চিন্তাটাই তার নিজের নাকি সামিতের দেওয়া তার মাথার ভেতরে। মুসাক্ষী থমকাল। প্রথমবার এই রাতে তার শরীর নয়, তার অনিশ্চয়তা বেশি। আকল এই মুহূর্তটিকে ব্যবহার করল। দুজনের মধ্যকার সংঘর্ষের তীব্রতায় দুজনেরই মনোযোগ সাময়িকভাবে বিভক্ত হয়েছিল এবং আকল সেই ফাঁকে মুসাক্ষীরের একটি স্মৃতির কিনারা স্পর্শ করল। সম্পূর্ণ গ্রাস করার চেষ্টা নয়, শুধু একটি ছোট অংশ, যা দিয়ে সে বুঝতে চাইছিল মুসাক্ষীরের আইডেন্টিটির ভিত্তি কতটা শক্ত। কিন্তু সেখানে যা পেল তা তাকে থামাল। মুসাক্ষীরের একটি নির্দিষ্ট স্মৃতি, সাম্প্রতিক তার নিজের হাতের হার সরে যাওয়ার মুহূর্তটি সম্পূর্ণ ছিল না। এর একটি অংশ অনুপস্থিত, অর্থাৎ মুসাক্ষী যখন নিজের হাতকে নিজের হাড়কে ঠিক করার চেষ্টা করছিল ওই সময়কার স্মৃতির কিছু অংশ মিসিং। ঠিক সেই ধরনের অনুপস্থিতি যা আকল আগে একবার দেখেছিল সেই মৃত কাফেলা যাত্রীর স্মৃতিতে। একটি ফাঁকা জায়গা যেখানে কিছুটা থাকার কথা ছিল কিন্তু নেই। আকল সরে এলো, স্মৃতিটি সম্পূর্ণ না খেয়ে, কারণ সেখানে খাওয়ার মতো কিছু ছিলই না। আকল বলল, তোমার ভেতরও একটি ফাঁক রয়েছে। মুসাক্ষীর লড়াই থামিয়া নয়, বরং লড়াইয়ের মাঝে একটি কথা বলে ফেলল। কি ধরনের ফাঁক? তোমার নিজের সাম্প্রতিক মুহূর্ত, তুমি ভাবছো তুমি সেটা মনে রেখেছ? তুমি মনে রাখনি? উত্তর দিল। মুসাক্ষীর নিজের ভেতরে তখন তাকালে উত্তর শুনে তার নিজের হাতের ইতিহাস পুনর্গঠন করার চেষ্টা করল। সে মানে সেই মেমোরিকে সে নতুন করে মনে করার চেষ্টা করল। তার হাতের হাড় কখন সরল, কেন সরল, কি তাকে আবার ফিরিয়ে আনল, এই প্রতিটি ধাপ পরিষ্কার ছিল, কিন্তু একটি মুহূর্তের মধ্যে থেকে মিসিং। একটি মুহূর্ত, ওই হাড়টি ফিরতে অস্বীকার করার সেই ক্ষণিক বিলম্ব, সেই মুহূর্তের ঠিক আগে এবং পরে কি ঘটেছিল তা স্পষ্ট, তা একদমই অস্পষ্ট। সামিত এই কথোপকথন শুনছিল নিজের অস্বস্তি সামলাতে সামলাতে। সেও নিজের ভেতরে তাকাল সেই অর্থহীন শব্দটির উৎস খুঁজতে যা তাকে এখানে নিয়ে এসেছিল, এবং সেখানেও একটি অনুরূপ ফাঁক। সে জানে না শব্দটি প্রথম কখন শুরু হয়েছিল, তার স্মৃতিতে শব্দটি হঠাৎ উপস্থিত কোন সূচনা বিন্দু ছাড়াই। তিনজন অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। এই আবিষ্কারের ওজন বহন করে যা কেউ ভাষায় প্রকাশ করতে যাচ্ছে না। প্রত্যেকের জ্ঞানের মধ্যে একটি অনুপস্থিত অংশ আছে, একটি ফাঁকা অংশ রয়েছে, এবং কেউ জানে না সেই অনুপস্থিতি বা ওই ফাঁকা অংশটা কিভাবে তৈরি হয়েছে, অথবা কে তা তৈরি করেছে। নাজির নেমে এলো টিলা থেকে, তিনজনের খুব কাছাকাছি, কিন্তু তাদের বৃত্তের ভেতরে সে প্রবেশ করল না। সে কিছু বলল না প্রথমে, শুধু তাকাল তিনজনের দিকেই, তারপর দূরে কূপের দিকে, যা এখান থেকে দেখা যায় না, কিন্তু তার দৃষ্টি তার অবস্থান জানে, তার দৃষ্টি জানে কোথায় রয়েছে সেই কূপ। আমাদের চারজনের জন্য কূপে জায়গা নেই, নাজির বলল। কাউকে নির্দিষ্ট করে না, বরং বাতাসের দিকে, যেভাবে একজন একটা সত্য কথা ঘোষণা করে যা সে নিজেও পুরোপুরি মাঝে মাঝে বোঝে না, ঠিক সেইভাবেই সেই কথাটাকে ঘোষণা করল। কেউ তাকে জিজ্ঞেস করল না সে কিভাবে জানে। আকল, মুসাক্ষীর, সামিদ তিনজনই তাকে লক্ষ্য করল। তাদের মনোযোগ একসঙ্গে তার দিকে ঘুরে গেল, কিন্তু কেউ প্রশ্ন করল না। প্রশ্ন করার অর্থ হতো নাজিরের কথাকে সন্দেহ করা, এবং কেউ তা করার প্রয়োজন অনুভব করল না তখন, কারণ প্রত্যেকে নিজের ভেতরেই একই সত্যের একটি প্রতিধ্বনি অনুভব করছিল, তা হচ্ছে তাদের স্মৃতির কিছু অংশ মিসিং। মুসাক্ষী নিজের হাতের দিকে তাকালো যেখানে হাত সরে গিয়েছিল। সামিদ সেই দিকে তাকালো যেখান থেকে শব্দটি প্রথম এসেছিল। আকল নিজের সাম্প্রতিক স্মৃতির ফাঁকা স্থানের দিকে মনোযোগ দিল, যেন সেটা এখনো তার সামনে ভাসছে। কূপ, তার প্রত্যেকে বুঝতে শুরু করল তাদের প্রত্যেকের কাছ থেকে ইতিমধ্যে কিছু একটা নিয়েছে সেই কূপ তাদের এখানে আসার পূর্বেই। রাতের আকাশে তখন চারটি অস্বাভাবিক আলোর বিন্দু দেখা গেল, নক্ষত্র নয়, কারণ তারা নড়ছিল, কিন্তু ধূমকেতুও নয়, কারণ তাদের কোনো লেজ ছিল না। চারটি বিন্দু আকাশের চাঁদ ভিন্ন দিকে একই উচ্চতায় একই গতিতে একে অপরের দিকে সরে আসছিল প্রায় ধীরে, কিন্তু লক্ষ্যবস্তু তাদের অ্যাকুরেট ছিল না। নাজির মাথা তুলে দেখল এবং তার ভেতরে একটি চাঁদ তৈরি হল, প্রশ্নের আকারে নয় এবং একটি ভার হিসেবে বা দায়িত্ববোধ হিসেবে নয়। এই চারটি বিন্দু কি চারজনের প্রতিরূপ নাকি চারজনই এই বিন্দুগুলোর প্রতিরূপ, সেও নিশ্চিত হতে পারল না। আকর, মুসাক্ষী, সামিদ কেউ আকাশের দিকে তাকালো না, শুধু নাজির দেখল এবং নাজির জানল যে দেখাটা এই মুহূর্তে তার একার বোঝা, কেবল তার একারই বোঝা এটা। চারজন সেই রাতে আর একে অপরকে আক্রমণ করল না, কিন্তু ভুলে গেল না কি ঘটেছিল এবং কেউ বিশ্বাস করল না তারা একে অপরকে বিশ্বাস করতে পারে। তারা একসঙ্গে হাঁটতে শুরু করলো কূপের দিকে, চারটি আলাদা দূরত্ব বজায় রেখে, যেন প্রত্যেকেই জানে বাকি তিনজনের যে কোনো একজন তার শেষ শত্রু হয়ে উঠতে পারে। কূপ তাদের অজান্তে তখন থেকেই তাদের গণনা করছিল। চারজন একসঙ্গে হাঁটল, কিন্তু কেউ কারোর পাশাপাশি হাঁটল না। তাদের মধ্যে একটি অলিখিত দূরত্ব বজায় ছিল, প্রত্যেকের কয়েক পা ব্যবধান, যেন প্রত্যেকে নিজের চারপাশে একটি অদৃশ্য সীমানা টেনে রেখেছে যার ভেতরে বাকি তিনজন প্রবেশ করতে পারবে না। কূপের দিকে যাওয়ার পথে মাটি হঠাৎ নিচু হয়ে গেল, তারপর তারা একটা পুরনো সিঁড়ির মুখে পৌঁছল, মানুষের হাতে তৈরি একটা সিঁড়ি, পাথর কেটে বানানো, বহু শতাব্দী আগে জল বহনের জন্য নির্মিত। সিঁড়ি নিচের দিকে নেমে গেছে, অন্ধকারে হারিয়ে গেছে। আকল প্রথম প্রবেশ করল, কারণ অন্ধকার তার কাছে কোনো বাধা নয়। মুসাক্ষীর তার পিছু নিল, তারপর সামিদ, তারপর নাজির, প্রত্যেকে নিজের গতিতে, কারোর জন্য অপেক্ষা না করে। সিঁড়ি যতটা নামা উচিত ছিল তার চেয়ে বেশি নামল। আকল হিসেব রাখছিল ইচ্ছাকৃতভাবেই, কিন্তু অদ্ভুতভাবে। তার শরীরের ভিতরে একটা স্বয়ংক্রিয় গণনা চলছিল তখন, কতগুলো ধাপ, কতটা গভীরতা, যখন সংখ্যাটা এমন একটা বিন্দুতে পৌঁছালো যা বাইরে থেকে দেখা কূপের আপাত গভীরতার সঙ্গে মেলে না, তখন আকল থামল। এই সিঁড়ি বেশি লম্বা, সে বলল, পেছনে থাকা তিনজনের যে কেউ শুনতে পারে এমন ভাবে। মুসাক্ষীর নিজের পায়ের নিচে ধাপটা পরীক্ষা করল, পাথরের গঠন স্পর্শ করল, পাথর স্বাভাবিক, একদম স্বাভাবিক, কিন্তু ধাপের যে সংখ্যা আর দৈর্ঘ্যের মধ্যে একটা অসঙ্গতি ছিল, যেন প্রতিটা ধাপ যতটা জায়গা নেওয়া উচিত তার চেয়ে সামান্য বেশি জায়গা নিচ্ছে। অথচ প্রতিটা ধাপ আলাদাভাবে পরিমাপ করলে স্বাভাবিক আবার দেখা যায়। সামিত একটি করিডোরের মুখে থামল যা সিঁড়ি থেকে পাশে বেরিয়ে গেছে। সে করিডোরের ভেতরে তাকাল এবং তার দৃষ্টি যতদূর গেল করিডোর ততদূর প্রসারিত হল বলে মনে হল তার, প্রায় যেন করিডোরের দৈর্ঘ্য তার দেখার সঙ্গে সঙ্গে তৈরি হচ্ছে। এই জায়গা মিথ্যা বলে না, সামিত বলল, কিন্তু এটা এক কথা প্রায় দুইবারের মতো। কেউ তাকে জিজ্ঞেস করল না এর অর্থ কি। নাজির সবার পেছনে ছিল এবং সে একমাত্র যে বুঝল কেন সিঁড়ি এত লম্বা মনে হচ্ছে। তার চোখ সিঁড়ির নিজের দিকে এমন কিছু দেখল যা সেখানে থাকা উচিত নয়, একটি প্রতিফলন দেয়ালের পাথরে যেখানে প্রতিফলিত হওয়ার মতো কোনো আলো ছিল না। প্রতিফলনে সে নিজেকে দেখল, কিন্তু সিঁড়ির নিচে দাঁড়িয়ে যেখানে সে এখনো পৌঁছায়নি। সে কিছু বলল না কাউকে, এই দৃশ্য তার কাছে যথেষ্ট পরিচিত হয়ে উঠেছিল। এখন আর প্রতিটি অসঙ্গতি ঘোষণা করার প্রয়োজন সে মনে করল না। সিঁড়ি শেষ হল একটি বড় কক্ষে যার ছাদ এত উঁচু যে আলোর অভাবে দেখা যায় না। কক্ষের চারটি দেয়ালে চারটি পাথরের গর্ত খোদাই করা, প্রতিটি একটি নির্দিষ্ট আকৃতির, একটি সাধারণ কুলুঙ্গির চেয়ে গভীর, একটি মূর্তি রাখার জায়গার মতো কিন্তু কোনো মূর্তি নেই। চারজন কক্ষের চারটি ভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ল, প্রত্যেকে নিজের কাছাকাছি গর্তটির দিকে আকৃষ্ট হয়ে, যদিও কোনো ব্যাখ্যা করতে পারল না কেন তার আকৃষ্ট হচ্ছে, একটি নির্দিষ্ট গর্ত তাদের অন্যগুলোর চেয়ে তাদেরকে কেন বেশি টানছে কাছে। অর্থাৎ এই গর্তগুলো তাদেরকে টানছে। আকলের সামনের গর্তটির আকৃতি লম্বা, উপরের দিকে সরু হয়ে আসা, যেন কোন একটি বইয়ের তাক ছিল একসময়, এখন তা খালি। মুসাক্কিরের সামনে গর্তটি প্রশস্ত, নিচু, একটি শোয়ার জায়গার মতো আকৃতির। সামিতের সামনের সরু আর গভীর, যেন একটি কণ্ঠনালীকে পাথরে খোদাই করা হয়েছে। নাজিরের সামনে একটি গোলাকার, একটি চোখের আকৃতির কাছাকাছি, যদিও কেউ তাকে সেভাবে ডিজাইন করেছে বলে মনে হয় না, শুধু কাকতলীয় ভাবে সেরকম দেখাচ্ছে, কারণ নাম খোদাই নেই, কোন ধর্মীয় প্রতীক নেই, শুধু চারটি আকৃতি যা প্রত্যেকের নিজের প্রকৃতির সঙ্গে এমন ভাবে মিলে যায় যে কাকতলীয় বলা অনেক কঠিন। আকল দেয়ালের কাছে গেল, নিজের সামনের গর্তটিকে সে স্পর্শ করল। স্পর্শের সঙ্গে সঙ্গে একটি স্মৃতি তার ভেতরে ঢুকে গেল, তার নিজের ভেতরে প্রবাহিত হল সেই স্মৃতি তার নিজের ইচ্ছার বাইরে। ওই স্মৃতি একটি দৃশ্য দেখালো তাকে, কেউ একজন বহুকাল আগে এই একই দেয়ালের সামনে দাঁড়িয়ে একই গর্তের দিকে হাত বাড়িয়ে, কিন্তু সেই কেউ একজনের মুখ একদম স্পষ্ট নয়, তার রূপ আকলের নিজের রূপের মতো নয়, তবুও কোনোভাবে পরিচিত। আকল বুঝল এটা তার নিজের স্মৃতি নয়, এটা দেয়ালের স্মৃতি অথবা এই কূপের স্মৃতি। তার ভেতরে ঢোকানো হয়েছে যেভাবে সে নিজে অন্যদের স্মৃতি নিজের ভেতরে টেনে নেয়, তারপর একটি বিনিময়ের মতো তার নিজের একটি স্মৃতি হারিয়ে গেল। সেটা কোনো বড় স্মৃতি ছিল না, একটা ছোট্ট মুহূর্ত, কোনো এক সময় সে কি নদীর ধারে দাঁড়িয়েছিল, ঠিক কোন নদী মনে নেই এখন, কারণ সেই মুহূর্তটাই তো তার মেমোরির ভিতর আর নেই এখন। আকল প্রথমবার বুঝতে পারল একটি জিনিস যা সে আগে কখনো এই দিক থেকে দেখেনি। খুব শুধু শক্তি দেয় না, তা গ্রহণও করে, এবং যে গ্রহণ করে তার প্রতিদিন কি হতে পারে তা সে নিশ্চিত নয়। সে হাত ছড়িয়ে নিল দেয়াল থেকে ধীরে ধীরে, তাড়াহুড়ো ছাড়া, কিন্তু আর কোনো নতুন স্পর্শ সে দিল না। মুসাক্কিরের পরিবর্তনটা ভেতর থেকে শুরু হয়, সে কক্ষে দাঁড়িয়ে থাকা অবস্থায় তার ভেতরে একটি নতুন কাঠামো তৈরি হতে শুরু করে। একটি দ্বিতীয় পাঁজরের শাড়ি, মানে আরেক দফা পাঁজরের শাড়ি, তার নিজের পাঁজরের ঠিক নিচে একই বাঁকায় একই দূরত্বে, যেন তার শরীর নিজেই নিজেকে দ্বিতীয়বার তৈরি করছে। সেটাকে থামানোর চেষ্টা করল না, থামানো তার স্বভাব নয়, বরং সে ভেতরে তাকালো, যেভাবে সে অন্যের শরীর পরীক্ষা করে, নিজের শরীরটাকেও একটি বস্তু হিসেবে দেখে। সে দ্বিতীয় কাঠামো তার নিজের ইচ্ছার কোনো নির্দেশ মানছিল না। সাধারণত যখন সে নিজের শরীর বদলায়, প্রতিটি পরিবর্তন তার চিন্তার একটি সম্প্রসারণ, সে ভাবে আর তার শরীর সাড়া দেয়, কিন্তু এই দ্বিতীয় পাঁজরের শাড়ি তার চিন্তা থেকে আসছে না, এটা নিজের গতিতে বেড়ে চলেছে তার শরীরের ভেতরে একটি অতিথির মতো, যে অতিথিকে সে আমন্ত্রণ জানায়নি কিন্তু বেরও করে দিতে পারছে না। মুসাক্কির প্রথমবার একটি প্রশ্নের সম্মুখীন হল যা তার চিন্তার কাঠামো নতুন। এই দ্বিতীয় কাঠামো কি তার শরীরের অংশ, নাকি তার শরীর এখন এই কাঠামোর অংশ হয়ে যাচ্ছে? সে উত্তর খুঁজল না, শুধু পরীক্ষা চালিয়ে গেল, একটি হাত দিয়ে নিজের বুক স্পর্শ করে ত্বকের নিচে দ্বিতীয় হাড়ের গতিবিধি অনুভব করার চেষ্টা করে। ওদিকে সামিত কক্ষের কেন্দ্রের দিকে সরে গেল, যেখানে মেঝেতে একটি সরু ফাটল ছিল, কূপের দিকে আরো গভীরে। সেই ফাটল থেকে একটি শব্দ উঠে এল, এবারও পূর্ববর্তী শব্দটির মতো উচ্চহীন, কিন্তু এবার তার একটি রূপ ছিল, একটি বাক্যের কাঠামোর কাছাকাছি, যদিও কোনো ভাষায় প্রকৃতপক্ষে উচ্চারিত নয় সেই ব্যাপারটা। শব্দটির কোনো লিঙ্গুইস্টিক ফর্ম ছিল না, শুধু সামিতের মস্তিষ্ক তা থেকে একটি শব্দ তৈরি, মানে তা থেকে একটি অর্থ তৈরি করল, যেভাবে সে সবসময় অর্থহীনতা থেকে অর্থহীন শব্দ থেকে অর্থ তৈরি করত। নাম বল, সামিত এই দাবির সামনে দাঁড়িয়ে রইল কোনো তাড়াহুড়া ছাড়া। তার কাছে একটি নাম বলা মানে নিজের একটি অংশ ছেড়ে দেওয়া, কারণ নাম একটি নির্দিষ্টতা তৈরি করে না। তাহা প্রকৃতির বিরোধী, তার গোলামিত্ব, তার এই গোলামিত্ব প্রকাশ না যাওয়া। সে নাম বলল না, তার বদলে সে ফাটলের দিকে নিজের একটি শব্দ পাঠাল, কোনো ভাষার শব্দ নয়, বরং একটি নিরর্থক ধ্বনি যার ভেতরে সে তার নিজের অস্তিত্বের একটি প্রতিচ্ছবি ঢুকিয়ে দিল। উত্তর হিসেবে নয়, বরং একটি প্রতিদ্বন্দ্বিতা হিসেবে। তুমি আমার কাছ থেকে অর্থ চাও, আমি তোমাকে অর্থহীনতা দিচ্ছি, দেখি কে প্রথমে হার মানে। ফাটল থেকে কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া এলো না, কিন্তু সামিত অনুভব করল কক্ষের বাতাসের ভেতর একটা পরিবর্তন, যেন তার নিজের প্রতিদ্বন্দ্বিতা গৃহীত হয়েছে, প্রত্যাখ্যাত নয় বরং নথিভুক্ত হয়েছে। সেটা নাজির অন্য তিনজনের থেকে কিছুটা দূরে দাঁড়িয়েছিল, একটি দেয়ালের কাছে যেখানে পাথরের গায়ে পানি চুইয়ে পড়ার পুরনো দাগ ছিল। সে সেই দাগের দিকে তাকালো প্রথমে, তারপর তার দৃষ্টি স্বাভাবিক জিনিসের সীমানা পেরিয়ে গেল। সে কূপের দিকে তাকালো, এই কক্ষ থেকে নয়, বরং তার নিজের দৃষ্টি সীমার মধ্যমে, যা দূরত্ব এবং দেয়ালের সীমাবদ্ধতা মানে না, এবং যা সে দেখল তা তাকে থামিয়ে দিল। নড়াচড়া বন্ধ করে দেওয়ার অর্থে নয়, বরং তার চিন্তার প্রবাহ থামিয়ে দেওয়ার অর্থে। সে দেখল চারজন, নিজেকে সহ, ইতিমধ্যেই কূপের একেবারে নিচে দাঁড়িয়ে আছে, কিন্তু একই সময়ে তারা এখনো এই কক্ষে উপরে সিঁড়িতে নেমে আসার পথে। দুটো দৃশ্য একই সময়ে সত্য, একে অপরকে বাতিল করে না। নাজির নিজের ভেতরে একটি দৃশ্যের প্রকৃতি নির্ধারণ করার চেষ্টা করল, এটা কি ভবিষ্যৎ যা এখনো ঘটেনি, এটা কি অতীত যা তারা এখনো মনে রাখেনি, নাকি এটা এমন একটি সম্ভাবনা যা কূপ তাদের সামনে একটি বাস্তবতা হিসেবে উপস্থাপন করছে, যদিও এটা সত্যিকারের সময়রেখার কোনো নির্দিষ্ট বিন্দুতে নেই। তার চোখ তাকে তিনটি সম্ভাবনার মধ্যে কোনো একটি বেছে নেওয়ার জন্য কোনোভাবে সাহায্য করল না। সে শুধু জানল দৃশ্যটা সত্য, কোন অর্থে সত্য তা সে জানে না। চারজনে কেউই একে অপরের অভিজ্ঞতা প্রকাশ করল না সম্পূর্ণভাবে। আকল বলল না সে কি স্মৃতি হারিয়েছে, মুসাক্ষির বলল না তার ভেতরে কি বেড়ে উঠেছে, সামির বলল না ফাটল তাকে কি বলেছে, নাজির বলল না সে কি দেখেছে। কিন্তু চারজনে একটি জিনিস বুঝল, যদিও এটা ভাষায় প্রকাশ করল না, তাদের চারজনের ক্ষমতা এই কক্ষের, এই কূপের একই ধরনের একটি পদ্ধতির সঙ্গে মিলে যাচ্ছে। স্মৃতি, দেহ, অর্থ এবং দৃষ্টি, চারটি ভিন্ন পথ, কিন্তু একই দিকে যাচ্ছে। তারা এখনো এই মিলে সম্পূর্ণ অর্থ বুঝল না, বোঝার জন্য আরো সময় প্রয়োজন, এবং সময় তাদের হাতে আছে বলে তারা ধরে নিল, তবে তা ভুল। কক্ষ ত্যাগ করার আগে তারা সবাই একবার সেই সরু ফাটলের দিকে তাকাল, যেখান দিয়ে কূপের পানির শব্দ শোনা যাচ্ছিল, একটি নিচু স্থির শব্দ, ঢেউয়ের নয় বরং কিছু একটা নড়ছে এমন শব্দ, যদিও পানি নড়ার কোনো কারণ ছিল না। তারপর শব্দটা থেমে গেল। নাজির ফাটলের দিকে আরো মনোযোগ দিল, তার দৃষ্টি নামিয়ে দিল এবং সে দেখল কূপের পানি সম্পূর্ণভাবে শুকিয়ে গেছে, কাদা মাটির তলদেশ দেখা যাচ্ছে, শুকনো, বহু বছরের পুরনো শুকনো তলদেশের মতো, যদিও কয়েক মুহূর্ত আগে সেখানে পানি ছিল। কয়েক মুহূর্ত পর পানি আবার ফিরে এলো, একই স্তরে, একই স্থিরতায়, যেন কিছুই ঘটেনি এখানে, কেউ পানি ঢালেনি, কোনো উৎস থেকে পানি প্রবাহিত হয়নি, পানি শুধু চলে গিয়েছিল এবং ফিরে এসেছিল নিজের ইচ্ছায়, অথবা এমন একটি ইচ্ছায় যা কারোর বোঝার সাধ্যের বাইরে। চারজন সিঁড়ির দিকে ফিরে গেল, উপরে ওঠার জন্য নয়, বরং কূপের আরো কাছাকাছি একটি পথ খোঁজার জন্য। তাদের মধ্যে কেউ বলল না তারা ভীত, তারা ভয় পাচ্ছে, তাদের ভাষায় সেই শব্দের কোনো প্রয়োজনীয়তা ছিল না তখন বলার, কিন্তু চারজনে নিজের নিজের পদ্ধতিতে বুঝতে শুরু করেছিল যে তারা যা দখল করতে এসেছে বলে ভেবেছিল তা তাদের ইতোমধ্যেই দখল করতে শুরু করেছে উল্টো। অর্থাৎ যে দখল নিতে এসেছে সে এখন দখল নিতে পারছে না, বরং যাকে দখল করার জন্য তারা এসেছে তার দখলেই তারা চলে যাচ্ছে। কক্ষ থেকে বেরিয়ে তারা একটি নতুন করিডোরে প্রবেশ করল, যা প্রথম কক্ষের চেয়ে সংকীর্ণ, দেয়ালগুলো কাছাকাছি, ছাদ নিচু, এই করিডোরের শেষে কূপের প্রকৃত মুখ দেখা যায়। একটি বৃত্তাকার খোলা জায়গা যেখান থেকে সরাসরি নিচে নামা যায়, সিঁড়ি ছাড়াই, শুধু একটি খাড়া দেয়াল বেয়ে। চারজন সেই খোলা জায়গার কিনারায় দাঁড়াল এবং প্রথমবার কোন শব্দ ছাড়াই প্রত্যেকে বুঝল একটি সত্য যা এতক্ষণ কেউ ভাষায় প্রকাশ করেনি তাদের সামনে। এই কিনারা থেকে নামার সুযোগ চারজনের জন্য নেই, একজনের জন্য আছে। বন্ধুত্বের কোনো বিকল্প ছিল না, এটা তাদের প্রকৃতির বিরুদ্ধে নয়, বরং তাদের কাছে বন্ধুত্বের কোনো ধারণাই কখনো ছিল না। তারা একসঙ্গে হেঁটেছিল কারণ পথ একই ছিল, এই কারণে নয় যে তারা একে অপরকে বিশ্বাস করেছিল। এখন পথ শেষ এবং প্রত্যেকের নিজের হিসাব তারা নতুন করে খুলল। সামিত প্রথমে নড়ল, কিন্তু আক্রমণ করার জন্য নয়। সে ফাটল থেকে শোনা কণ্ঠটির প্রতিধ্বনি নিজের ভেতরে অনুভব করছিল তখন, এবং সেই অনুভূতি তাকে অস্থির করে তুলেছিল। তার নিজস্ব শান্ত পর্যবেক্ষণের ভঙ্গি সে তখন ভেঙে ফেলেছিল। আকল এই অস্থিরতা লক্ষ্য করল এবং লক্ষ্য করার সঙ্গে সঙ্গে সে সিদ্ধান্ত নিল। সে সামিতের দিকে ফিরল, তার শরীরের ভঙ্গিতে কোনো প্রস্তুতি প্রকাশ না করে, কারণ আকলের আক্রমণ কখনো শরীর দিয়ে শুরু হয় না। সে সামিতের স্মৃতির কাঠামোয় প্রবেশ করল আগে, সরাসরি, একেবারে সতর্কতা ছাড়াই, কারণ সময় আর সতর্কতার জন্য বেশি নেই। সামিতের ভেতরে সে যা পেল তা একটি জটিল গঠন, একটা জটিল স্মৃতি। সামিতের নিজের অস্তিত্বের ভিত্তি স্মৃতি নয়, বরং শব্দ আর তার সম্ভাব্য অর্থের একটা জাল, যেখানে প্রতিটি স্মৃতি একাধিক সম্ভাব্য ব্যাখ্যায় বিভক্ত। আকল এই জাল ছিঁড়তে শুরু করল, একটি একটি করে সম্ভাব্য অর্থ সরিয়ে দিয়ে, সামিতকে তার নিজের অনিশ্চয়তার ভেতরে আরো গভীরে ঠেলে দিয়ে। সামিত পাল্টা লড়াই করল একমাত্র উপায়ে, যা তার জানা, তা হল শব্দ। সে একটি শব্দ তৈরি করল যার লক্ষ্য আকলের নিজের স্মৃতির কাঠামোয় বিভ্রান্তি প্রবেশ করানোর, একটি ভুল অর্থ প্রবেশ করানো যা আকলকে তার নিজের এই ক্ষুধার্ত, এই ভক্ষণ, মানে এই যে খেয়ে ফেলার যে প্রক্রিয়া, সে প্রক্রিয়া তাকে বিভ্রান্ত করবে। কিন্তু কূপ, সেই কূপ যা তাদের চারপাশে একটি নীরব উপস্থিতির মতো ছড়িয়েছিল, এই মুহূর্তে তাদের ক্ষমতা নিয়মে হস্তক্ষেপ করল। সামিত অনুভব করলো তার শব্দ আর তার শরীর থেকে আলাদা করে পাঠানো যাচ্ছে না। সাধারণত সে শব্দকে শরীরের বাইরে একটি স্বাধীন সত্তার মতো ছুঁড়ে মারতে পারে, কণ্ঠনালীর প্রয়োজন ছাড়া দূরত্ব উপেক্ষা করে। কিন্তু এইখানে এই কূপের কিনারায় তার শব্দ তার নিজের অবস্থানের সঙ্গে বাধা পড়ে গেল, যেন প্রতিটি ধ্বনি তার শরীরের একটি অংশ যা এখন আর ছেড়ে যেতে পারবে না তাকে। সেই পরিবর্তন বুঝতে পারার আগেই তার নিজের কণ্ঠের অর্থ এবং তার নিজের অবস্থানের মধ্যকার পার্থক্য মুছে যেতে শুরু করল। স্বামীদের প্রকৃতি সবসময় ছিল বিচ্ছিন্নতার, শব্দ এক জায়গায়, অর্থ আরেক জায়গায়, উৎস তৃতীয় জায়গায়। এখন সেই তিনটি একসঙ্গে চাপা পড়তে শুরু করল একটি বিন্দুতে, যা তার শরীরের সীমার মধ্যে বন্দী। সামিত নিজের শরীরের অবস্থান কিন্তু খুঁজে পায়নি, সে জানত সে দাঁড়িয়ে আছে, কিন্তু কোথায় দাঁড়িয়ে আছে, তার শরীরের কোন অংশ মাটি স্পর্শ করছে, এই তথ্য তার কাছ থেকে সরে যাচ্ছিল বারবার, যেভাবে একটি শব্দ তার অর্থ হারায় বারবার পুনরাবৃত্তি করলে। তার শরীর নিজের উপর ভাঁজ হতে শুরু করে, কোনো বাহ্যিক শক্তির চাপে নয়, বরং ভেতর থেকে, যেভাবে একটি বাক্য নিজের ভেতরে দ্বন্দ্বপূর্ণ হলে ভেঙে পড়ে। সামিতের শরীরের গঠন নিজের ভেতরের অসঙ্গতির চাপে ভেঙে পড়তে শুরু করে। কাঁধ বুকের দিকে ঝুঁকে গেল, এমন একটি কোণে যা কোনো হাড়ের গঠন বা এমন কোনো সক্রিয় গঠনকে অনুমতি দেয় না। হাত নিচের দিকে মুড়ে গেল, আঙুলগুলো একে অপরের ভেতর প্রবেশ করতে চাইল, যেন শরীর নিজেই নিজের সীমানাকে দুমড়ে মুছে মুছে ফেলার চেষ্টা করছে। সামিত একটি শব্দ শেষবারের মতো উচ্চারণ করল, অথবা উচ্চারণ করার চেষ্টা করল। শব্দটি বাতাসে বেরিয়ে এলো, কিন্তু তার কোন নির্দিষ্ট আকার ছিল না, না ছিল ভাষা, না ছিল ধ্বনি, না ছিল নীরবতা। এখন সেই শব্দ শুনল, মুসাক্ষির শুনল, নাজির শুনল, প্রত্যেকেই ভিন্ন কিছু শুনল বলে মনে হল এবং তিনজনের কেউই তাতে শোনা জিনিসটি অন্যদের সঙ্গে মেলাতে পারে না। সামিতের শরীর তার নিজের উপর সম্পূর্ণভাবে ভাঁজ হয়ে একটি ছোট ঘন আকৃতিতে পরিণত হল, যার আর কোনো মুখ নেই, কোনো কণ্ঠনালী নেই, কোনো কাঠামো নেই, যা একসময় শব্দ তৈরি করত। কয়েক মুহূর্ত পর সেই আকৃতি অদৃশ্য হয়ে গেল, দুলোর মতো নয়, বরং এমন ভাবে যেন এটা কখনোই এখানে ছিল না। কূপের চারপাশের বাতাস কয়েক মুহূর্তের জন্য সম্পূর্ণ নীরব হয়ে গেল, এমন নীরবতা যা সাধারণ শব্দের অনুপস্থিতি নয়, বরং শব্দের ধারণার অনুপস্থিতি। সেখানে আকল সেই নীরবতার দিকে তাকালো, কোনো তৃপ্তি প্রকাশ না করে। সে সামিতের মুখ থেকে কিছু লাভ করেনি, কোনো স্মৃতি খায়নি, কোনো শক্তি শোষণ করেনি। কূপ নিজেই সামিতকে নিয়ে নিয়েছে, আকলের আক্রমণকে শুধু একটি সূচনা বিন্দু হিসেবে ব্যবহার করে। এই বোঝাপড়া আকলের ভেতরে একটি নতুন হিসাব তৈরি করল যা আগে ছিল না। সে ভেবেছিল সে নিজে শিকারী, এখন সে বুঝতে শুরু করল সে হয়তো শুধু একটি হাতিয়ার, কূপের নিজের একটি প্রক্রিয়ার অংশ। মুসাক্ষির এই ঘটনার সময় দূরে দাঁড়িয়েছিল, নিজের ভেতরে দ্বিতীয় কাঠামো নিয়ে এসেছিল ব্যস্ত, যা এখন তার শরীরের প্রায় প্রতিটি অংশে ছড়িয়ে পড়েছে, শুধু বুকে নয়, বাহুতে, পায়ে, এমনকি মস্তিষ্কের ভেতরেও একটি দ্বিতীয় স্তর তখন গঠিত হচ্ছে। সে সমিতের মৃত্যু দেখল বিশ্লেষণের চোখে, ভয়ের চোখে নয়, এবং সে বিশ্লেষণ থেকে সে একটি সিদ্ধান্তে পৌঁছাল, শক্তিশালী থাকার একমাত্র পথ হল সবচেয়ে বেশি পরিবর্তিত হওয়া, প্রতিরোধ না করে বরং প্রতিটি পরিবর্তনকে নিজের সুবিধায় ব্যবহার করা। সে নাজিরের দিকে ফিরল, নাজির তখনও কূপের কিনারায় দাঁড়িয়ে, নিজের দৃষ্টির ভেতরে হারিয়ে একাধিক সম্ভাব্য দৃশ্যের ভারে প্রায় অচল। মুসাক্কির এই মুহূর্তটাকে সুযোগ হিসেবে দেখল, নাজিরের মনোযোগ একদম বিভক্ত, তার প্রতিরক্ষা দুর্বল। সে এগিয়ে গেল দ্রুত, নিজের হাত প্রসারিত করে নাজিরের শরীরের কাঠামোর সরাসরি প্রবেশের জন্য, কিন্তু নাজির ইতিমধ্যেই এই আক্রমণ দেখেছিল কয়েক মুহূর্ত আগে। তার দৃষ্টির একটি বিচ্ছিন্ন টুকরোয় যেখানে সে দেখেছিল মুসাক্ষি তার দিকে এগিয়ে আসছে আক্রমণের উদ্দেশ্যে, কিন্তু সেই দেখা দৃশ্যে একটি বিবরণে বলছিল নাজির দেখেছিল সে নিজেই সরে যাচ্ছে বাঁচার জন্য। বাস্তবে যা তা হল যখন মুহূর্তটা এগিয়ে এল, নাজির শুনল না, তার শরীর তার দেখা ভবিষ্যতের সঙ্গে মেলেনি, কারণ সেই দৃশ্য সম্পূর্ণ সত্য ছিল না। মুসাক্কিরের হাত নাজিরের বুকে প্রবেশ করল এবং সরাসরি তার পাঁজরের কাঠামোয় আঘাত হানল, কিন্তু এই মুহূর্তে কূপ আবারও হস্তক্ষেপ করল। এবার মুসাক্কির তার নিজের ক্ষমতার বিরুদ্ধে, মুসাক্কিরের পুরো অস্তিত্ব নির্ভর করে পরিবর্তনের উপরে। সে বিশ্বাস করে শরীর একটি চলমান উপাদান, স্থির বস্তু নয়। কূপ এই বিশ্বাসকেই তার বিরুদ্ধে ব্যবহার করল। মুসাক্কির নাজিরের শরীর পরিবর্তন করার চেষ্টা করার মুহূর্তে তার নিজের শরীর পরিবর্তনের একটি অনিয়ন্ত্রিত স্রোতে প্রবেশ করে, এমন একটি স্রোত যা তার নিজের ইচ্ছার কোনো নির্দেশনাই মানছে না। তখন তার হাত যা নাজিরের বুকে প্রবেশ করেছিল সেখান থেকে ফিরে আসতে অস্বীকার করল, আঙুলগুলো দীর্ঘ হতে শুরু করল, হাড়ের বাইরে প্রসারিত হয়ে নিজের কাঠামোকে ভুলে গিয়ে। মুসাক্ষি নিজের হাত টেনে নেওয়ার চেষ্টা করল, কিন্তু হাতটি তখন তার শরীরের চেয়ে বেশি কূপের কিনারায় পাথরের সঙ্গে সংযুক্ত মনে হচ্ছিল। সে বুঝে ফেলল প্রথমবার তার নিজের অস্তিত্বে একটি জিনিস যা সে আগে কখনো ভাবেনি, যে পরিবর্তনকে সে সবসময় নিজের ক্ষমতা বলে মনে করেছে সেই পরিবর্তন এখন তার উপর প্রয়োগ হচ্ছে বাইরে থেকে, এবং তার কাছে সেই পার্থক্য নির্ধারণের কোনো উপায় নেই যে কোনটা তার নিজের ইচ্ছা, কোনটা কূপের। কূপের কিনারায় পাথর যেখানে তার হাত সংযুক্ত হয়ে গিয়েছিল ধীরে ধীরে তার হাতের অংশ গ্রহণ করতে শুরু করল, মাংস পাথরে মিশে গেল, হার পাথরের গঠনের একটি অংশ হয়ে উঠল, যেন পাথর নিজেই একটি ক্ষুধার্ত উপাদান যা মুসাক্ষিরের শরীরকে নিজের ভেতরে টেনে নিচ্ছে একটু একটু করে, একটু একটু করে। মুসাক্ষের প্রতিরোধ করল না দীর্ঘক্ষণ। তার প্রকৃতির মধ্যে প্রতিরোধ ব্যবহারটাই নেই, বরং শেষ মুহূর্তে সে পর্যবেক্ষণ করল নিজের শরীরের শোষণ প্রক্রিয়া একটি বিজ্ঞানীর দৃষ্টিতে, যেন এটা তার নিজের গবেষণার একটি চূড়ান্ত পরীক্ষা। তার হাত, তারপর তার বাহু, তারপর তার কাঁধ ধীরে ধীরে পাথরে মিশে গেল। তার শরীরের বাকি অংশ, যা এখনো তার নিজের বলে চেনা যায়, কূপের কিনারের দিকে টানা হতে লাগল। একক স্থিতিস্থাপকতা হারিয়ে, একক কাঠামো হিসেবে থাকার ক্ষমতা হারিয়ে, শেষ মুহূর্তে মুসাক্ষিরের মুখ, যা এখনো কিছুটা তার নিজের আকৃতি ধরে রেখেছিল, একটি শেষ অভিব্যক্তি প্রকাশ করল। ভয় নয়, ব্যথা নয়, বরং একটি চূড়ান্ত কৌতূহল সে প্রকাশ করল, যেন সে নিজের বিলুপ্তির শেষ মুহূর্তে একটি প্রশ্ন উত্তর খুঁজছিল। তারপর সে সম্পূর্ণভাবে দেয়ালের অংশ হয়ে গেল, একটি নতুন স্ট্রাকচার হিসেবে পাথরের গায়ে, যে কিছুক্ষণ পর সাধারণ পাথরের মতোই দেখাতে শুরু করে, যেন কোনো পার্থক্য কখনো ছিলই না। নাজির নিজের বুকের দিকে তাকালো, যেখানে মুসাক্ষিরের হাত প্রবেশ করেছিল। কোনো ক্ষত নেই, কোনো রক্ত নেই, শুধু একটি অনুভূতি যে তার ভেতরে কিছু একটা সাময়িকভাবে প্রবেশ করেছিল এবং তারপর সরে গেছে। একটি সম্পূর্ণ ভিন্ন দিক, তার শরীরের ভেতর দিয়ে নয়, বরং তার শরীরের চারপাশ দিয়ে। সে এখন আকলের মুখোমুখি, একা। আকল ধীরে এগিয়ে এল, তার ভঙ্গিতে কোনো তাড়াহুড়ো নেই। দুজন প্রাণী অবশিষ্ট মাত্র, এবং প্রকৃতির নিয়মে এখন একটি চূড়ান্ত মুহূর্ত আসন্ন। কিন্তু আকল তাড়াহুড়ো করল না, কারণ তাড়াহুড়ো তার নিজের এই ভক্ষণের প্রক্রিয়াকে প্রশ্নবোধক করে তুলেছে, গুণমান নষ্ট করে তুলেছে। তোমার স্মৃতি আমার কাছে থাকুক, আকল বলল। নাজিরের দিকে তাকিয়ে, তার চোখের দিকে না তাকিয়ে, বরং তার চারপাশের বাতাসের দিকে তাকিয়ে, যেখানে একটি সত্তার স্মৃতির উপস্থিতি সবচেয়ে স্পষ্ট অনুভব হয়। নাজির উত্তর দিল না, তার কোনো প্রয়োজন ছিল না উত্তর দেওয়ার, কারণ আকল ইতোমধ্যেই এগিয়ে এসেছিল। তার হাত নাজিরের দিকে প্রসারিত, স্পর্শে প্রয়োজন ছাড়াই তার স্মৃতির কাঠামোয় প্রবেশ করার জন্য। আকল নাজিরের ভিতরে প্রবেশ করল এবং যা পেল তা তাকে থামিয়ে দিল, তার নিজের হাজার বছরের অভিজ্ঞতা প্রথমবারের মতো। নাজিরের স্মৃতির গঠন স্বাভাবিক ছিল না, বেশিরভাগ সত্তা স্মৃতিতে একটি শুরুর বিন্দু থাকে, জন্মের একটি মুহূর্ত, প্রথম চেতনার একটি ঝলক, যা থেকে বাকি সব কিছু ধীরে ধীরে বিস্তৃত হয়। নাজিরের ক্ষেত্রে আকল সেই শুরুর বিন্দু খুঁজে পেল না। তার বদলে নাজিরের সবচেয়ে পূর্ণ স্মৃতি ছিল একটি দৃশ্য, কূপই, ঠিক এইরকম একটা কূপ, তার খননকার মানে তার তখনকার আকৃতিতেই দাঁড়িয়ে থাকা। নাজিরের প্রথম চেতনার সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে সে, তার আগে কিছু নেই, কোনো মা নেই, কোনো স্রষ্টা নেই, কোনো প্রথম মুহূর্ত যেখানে সে কূপ থেকে আলাদা কিছু ছিল, সেই একটাই রূপ। আকল এই আবিষ্কার থেকে সরে এলো তার নিজের প্রক্রিয়ার একটি অস্বাভাবিক ঘটনার ব্যাখ্যা নিয়ে। সে বুঝল একটি ভয়ঙ্কর সম্ভাবনা, নাজির হয়তো কূপ থেকে সৃষ্টি হয়নি সাধারণ অর্থে, বরং কূপের একটি কোন এক প্রক্রিয়া তাকে তৈরি করেছে, একটি হাজির হিসেবে, যেভাবে একটি অঙ্গ হিসেবে মানুষের অঙ্গ কাজ করে, যার একমাত্র কাজ দেখা এবং কূপের প্রয়োজনে দেখতে থাকা। যদি তাই হয়, তাহলে নাজিরের ভেতরে খাওয়ার মতো কোনো আইডেন্টিটি নেই, শুধু একটি প্রক্রিয়া যার কেন্দ্রে কোনো কিছু নেই, অনেকটা ধ্বংসযোগ্য হয়ে আছে সবকিছু। এই অনিশ্চয়তা প্রথমবারের মতো আকলকে ভুল করালো। সে আরো গভীরে প্রবেশ করল, একটি নির্দিষ্ট বিন্দু খুঁজে বের করতে, একটি কেন্দ্র যা সে গ্রাস করতে পারে, এবং সেই খোঁজে সে ভুল দিকে টান দিল। নাজিরের স্মৃতি নয়, বরং তার নিজের একটি অংশ, যা এই মুহূর্তে নাজিরের কাঠামোর সঙ্গে এত ঘনিষ্ঠভাবে জড়িয়ে গিয়েছিল যে আলাদা করা অসম্ভব হয়ে পড়েছে। আকল নিজের একটি স্মৃতি খেয়ে ফেলল, ভুল করে নিজেই যেন নিজেকে খেয়ে ফেলল। সে নিজের নিজেকে চেনার ভিত্তিটাকেই সে যেন গিলে ফেলেছে, আর ওই স্মৃতিটি ছিল তার নিজের নাম, শব্দ হিসেবে নয়, বরং একটি নির্দিষ্ট সংখ্যা হিসেবে, যা তাকে বলে দিত সে কে, বাকি সব চিন থেকে সে কি হবে আলাদা। সেই বোধ শক্তি হারিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আকল এক মুহূর্তের জন্য থমকে গেল তার নিজের অস্তিত্বের একটি ফাঁকা জায়গায় যেখানে এক সময় তার পরিচয় ছিল। সে নিজের নাম মনে করার চেষ্টা করল, কিছু নেই সেখানে, শুধু একটি ফাঁকা স্থান যেমনটা সে এতদিন অন্যদের ভেতরে দেখেছে। এবার নিজের ভেতরে কূপ এই মুহূর্তে সিদ্ধান্ত নিল। আকলের চারপাশের বাতাস ঘন হয়ে উঠল এবং অদৃশ্য টান তাকে কূপের কিনারার দিকে নিয়ে যেতে শুরু করে। আকল যে এতদিন অন্যদের গ্রাস করেছে প্রতিরোধ করার কোনো ভিত্তি খুঁজে পেল না, কারণ প্রতিরোধ করার জন্য প্রয়োজন নিজেকে জানার বা নিজের সেই শক্তিকে ধারণ করার। সেই শক্তির সেই বোধ এখন আর তার নেই। সে কিনারায় পৌঁছালো এবং নিচে তাকালো শূন্যতার দিকে, যা তার নিজের ভবিষ্যতের মতো অনির্দিষ্ট। তারপর সে নিচে নেমে গেল, আরো পতনের মতো নয়, বরং একটা টানের মতো, যেন কূপ নিজেই তাকে ভেতরে নিয়ে গেল, একটি সিদ্ধান্তের মতো যা আকলের নিজের ছিলই না। তার শেষ চিন্তা, যদি চিন্তা বলা যায়, একটি প্রশ্ন ছিল সেইখানে যার উত্তর সে কখনো পাবে না। সে কি ছিল এই প্রশ্নের উত্তর যদি তার নিজের স্মৃতিতে আর না থাকে, তাহলে সে প্রশ্নটা জিজ্ঞেস করেছে কি? নাজির একা দাঁড়িয়ে রইল কূপের কিনারায়। তিনজন চলে গেছে, নিজের উপর ভাঁজ হয়ে, একজন পাথরে মিশে, একজন নিজের পরিচয় হারিয়ে শূন্যতায়। নাজির তাদের কারোর মৃত্যুতে কোনো ভূমিকা পালন করেনি সরাসরি, অথচ সে তিনটি মৃত্যুই দেখেছে প্রত্যক্ষভাবে অথবা তার নিজের দৃষ্টির মাধ্যমে, যা ঘটনার আগে এবং পরে উভয় সময়ই পৌঁছাতে পারে। সে কূপের দিকে তাকালো, পানি এখন সম্পূর্ণ স্থির, কোনো ঢেউ নেই, কোনো কিচ্ছু নেই, কোনো অস্বাভাবিক প্রতিফলনও নেই কোথাও। কিন্তু নাজির জানত এই স্থিরতা সাময়িক। সে এখন নিশ্চিত একটি বিষয়ে, যা তার দৃষ্টি তাকে বহুবার আগেই বলার চেষ্টা করেছিল কিন্তু সে তা বুঝে উঠতে পারেনি। কূপ তাকে চায়, অন্য তিনজনকে নয় বা শুধু তাকে নয় বলেই নয়, বরং চার চিনের এই পুরো যাত্রা প্রথম থেকে তাকে এই একক মুহূর্তে একা কূপের সামনে দাঁড় করানোর জন্যই পরিকল্পিত ছিল, এমন একটি পরিকল্পনা যা স্রষ্টা নাজির নিজে নয়। সে পেছনে তাকালো না, ফিরে যাওয়ার কোনো ইচ্ছা ছাড়াই, কারণ ফিরে যাওয়ার মতো কোনো জায়গাই আর নেই। তার সামনে শুধু কূপ, স্থির অপেক্ষমান এবং তার নিজের ভেতরে একটি ভার। নাজির একা দাঁড়িয়ে রইল। কোনো বাতাস বইছিল না, কোনো শব্দও ছিল না, এমনকি তার নিজের পদক্ষেপের শব্দও না, কারণ সে আর নড়ছিল না। পানি স্থির, আকাশ পরিষ্কার, তারায় ভরা, প্রতিটি বিন্দু তার চেনা জায়গায়। কূপ সম্পূর্ণ স্বাভাবিক দেখাচ্ছিল তখন। এই স্বাভাবিক দেখানোটাই সবচেয়ে অস্বস্তিকর ছিল। তিনজন ইতিমধ্যে চলে গেছে, একজন নিজের পরিচয় হারিয়ে, একজন পাথরের একটি নতুন টেক্সচার হয়ে, একজন সম্পূর্ণভাবে মুছে গিয়ে। কোনো চিহ্ন নেই তাদের অস্তিত্বের, কোনো রক্ত নেই মাটিতে, কোনো ধ্বংসাবশেষ নেই, যা বলে দিবে এখানে তিনটে প্রাণী নিঃশেষ হয়ে গেছে। মরুভূমি তাদের গ্রহণ করেছে এমন ভাবে যেন তারা কখন এখানে হাঁটেইনি। নাজির নিজের ভেতরে কোনো শোক খুঁজে পেল না, শোকের জন্য প্রয়োজন একটি সম্পর্কের ধারণা, এবং তার এবং বাকি তিনজনের মধ্যে কখনো কোনো সম্পর্ক ছিলই না, শুধু একই দিকে যাওয়ার একটি সাময়িক সমান্তরালতা ছিল। সে কূপের কিনারায় বসল না, দাঁড়িয়েও রইল না নির্দিষ্টভাবে, বরং একটি অবস্থানে থিত হল, যা দাঁড়ানো এবং বসার মধ্যবর্তী, কারণ তার শরীর এই মুহূর্তে কোনো নির্দিষ্ট ভঙ্গির প্রয়োজন অনুভব করল না। সে নিচে তাকাল, পানিতে প্রথমে কিছুই দেখা গেল না, অস্বাভাবিক শুধু আকাশের প্রতিফলনে, নির্ভুল এবার প্রতিটি নক্ষত্র তার সঠিক জায়গায়। নাজির এই নির্ভুলতার মধ্যে একটি নতুন ধরনের হুমকি অনুভব করল, কারণ এই কূপ কখনো নির্ভুল ছিল না, এখানে প্রত্যেকটা ব্যাপার ব্যতিক্রম, স্বাভাবিক নয়। তারপর পানির গভীর একটি নড়াচড়া শুরু হল, ঢেউ নয়, একটি পুনর্বিন্যাস, যেভাবে ধুলোটি বদ্ধ করে আলোর রশ্মিতে পুনরায় ঘুরতে শুরু করে কোন বাতাস ছাড়ে, ঠিক ওইরকম নাজির দেখল তিনজনের যাত্রার খণ্ডচিত্র। আকল একটি মৃতদেহের পাশে দাঁড়িয়ে মুসাক্কিন নিজের আঙ্গুল পরীক্ষা করছে, সামিত একটি অর্থহীন শব্দ শুনছে। কিন্তু এবার একটি ভিন্নতা ছিল, এই দৃশ্যগুলো তার আগে দেখা দৃশ্যগুলোর সঙ্গে হুবহু মিলছিল না। কোথাও ছায়ায় একটা ভিন্ন কোণে পড়ছিল, কোথাও একটি শব্দের ধ্বনি সামান্য অন্যরকম। নাজির বুঝল একটি সত্য যা তার নিজের দৃষ্টির প্রকৃতিকে সম্পূর্ণভাবে নতুন করে সংজ্ঞায়িত করল। সে যা দেখেছিল সবসময় তা শুধু ভবিষ্যতের একটি পূর্ব দর্শন ছিল না, কিছু দৃশ্য কূপ নিজেই তার ভেতরে সম্ভাবনা হিসেবে ঢুকিয়ে দিয়েছিল, ঘটনা হিসেবে নয় বরং একটি বীজ হিসেবে যা পরে বাস্তবে অঙ্কুরিত হয়েছে। নাজির যা দেখেছিল তার একটি অংশ আসলে সে তৈরি করেছিল না জেনে, কারণ কূপ তাকে সেই তৈরি করার হাতিয়ার হিসেবেই ব্যবহার করেছিল। সে নিজের প্রথম স্মৃতির কথা মনে করল, কূপ শুধু কূপ, তার আগে কিছু নেই। এখন সে বুঝল কেন তার জন্ম একটি ঘটনা ছিল না, তার জন্ম কূপের একটি প্রয়োজনের প্রতিক্রিয়া ছিল এবং সেই প্রয়োজন ছিল একটি চোখ, একটি এমন চোখ যা দেখতে পারে এবং সেই দেখাকে বাস্তবে রূপান্তরিত করতে পারে নিজের অজান্তে। পানির নড়াচড়া থামল না, এবার একটি নতুন দৃশ্য উঠে এলো যা নাজির আগে কখনো দেখেনি, তার নিজের স্মৃতিতে নেই, কোনো পূর্ব দর্শনও ছিল না। সে দেখল একটি জ্যামিতি যা তার নিজের চোখের অভ্যস্ত কাঠামোর সঙ্গে মেলে না, উপরে এবং নিচের ধারণা যেখানে অর্থহীন, যেখানে গভীরতা শব্দটি শুধুমাত্র একটা অনুবাদ, কোন সত্যিকারের অভিজ্ঞতার প্রতিনিধিত্ব করে না। এই জ্যামিতির ভেতরে চারটি বিন্দু, স্মৃতি, দেহ, অর্থ, দৃষ্টি, একটি একক কাঠামোর চারটি প্রান্ত হিসেবে আবর্তিত হচ্ছিল, একে অপরের সঙ্গে অবিচ্ছেদ্য, একে অপরকে ছাড়া সম্পূর্ণ নয়। নাজির বুঝল কূপ কোনো বন্দিশালা নয়, এটা কোনো প্রবেশ পথ নয়, অন্তত মানুষের অর্থে নয়। কোনো দরজা নেই এখানে যা একটি জায়গা থেকে আরেকটি জায়গা তাকে নিয়ে যাবে, বরং এটা এমন একটা অবস্থা যেখানে দেখা, মনে রাখা, শরীর ধারণ করা এবং অর্থ তৈরি করা, এই চারটি প্রক্রিয়া যা সাধারণত পৃথক সত্তার ভেতরে আলাদাভাবে ঘটে, এখানে একটি একক অস্বাভাবিক জটিল বৈজ্ঞানিক অবস্থার সঙ্গে মিশে যায়, একটি বিন্দুতে ঘনীভূত হয়। চারজন চীন কখনো এই বিন্দুর দখলদার ছিল না, তারা ছিল এই চারটি প্রক্রিয়ার বাহক, প্রত্যেকে একটি করে এবং তাদের সংঘর্ষ, তাদের মৃত্যু, তাদের প্রতিটা সিদ্ধান্ত সবকিছু এই একক অবস্থাকে সম্পূর্ণ করার একটি প্রয়োজনীয় ধাপ, ঠিক যেমনটা নক্ষত্রের ক্ষেত্রে ঘটে। নাজির নিজের ভেতরে একটি প্রশ্নের ভার অনুভব করল, প্রশ্নের আকারে নয়, এই ভারটি তাকে বলল একটি জিনিস যা সে এড়াতে পারবে না। সে এতদিন ভেবেছিল সে কূপকে দেখেছে একটি বাহ্যিক বস্তু হিসেবে, একটি পর্যবেক্ষকের দূরত্ব থেকে, কিন্তু এই মুহূর্তে সে বুঝল তার পর্যবেক্ষণ কখনো একমুখী ছিল না। কূপও তাকে দেখাচ্ছিল শুরু থেকে, প্রতিটি দৃশ্য যা নাজির পানিতে দেখেছে, প্রতিটি সম্ভাবনা যা সে নিজের চোখে অনুভব করেছে, তার সবকিছুই একটা বিনিময়ের অংশ ছিল, যেখানে নাজির যা দিয়েছে তার পরিমাণ সে যা নিয়েছে তার সমান অথবা তার চেয়ে বেশি। তার নিজের দৃষ্টি যা সে এতদিন নিজের ক্ষমতা বলে ভেবেছে, তা আসলে কূপের একটি অঙ্গের কাজ করেছিল মাত্র, একটি এমন অঙ্গ যা দেখার পাশাপাশি প্রকাশও করে, প্রকাশ করার পাশাপাশি তৈরিও করে। এই উপলব্ধি কোনো স্বস্তি আনল না, কোনো আতঙ্ক না, শুধু একটি সম্পূর্ণতা যা নাজিরের ভেতরে একটি নতুন ধরনের নিরবতা তৈরি করল, চিন্তার অভাব নয় বরং চিন্তার প্রয়োজনের অভাব। মাটি নড়ল না, কোনো হাত পানির নিচ থেকে বেরিয়ে এলো না, কোনো কণ্ঠস্বর তাকে ডাকল না, পানি তার দিকে উঠল না, উপচে পড়ল না, তার শরীর স্পর্শ করল না, বরং নাজিরের পায়ের নিচের জায়গার ধারণা যেন বদলে যেতে শুরু করল। সে অনুভব করল তার পা এখনো মাটিতে, শক্ত পাথরের উপর, স্পর্শের অনুভূতি অপরিবর্তিত, কিন্তু নিচে শব্দটির অর্থ তার কাছে ভেঙে পড়তে শুরু করলো যেন, একটি ভাষার শব্দ যেভাবে বারবার উচ্চারণ করলে তার অর্থ হারায়, শুধু ধ্বনি অবশিষ্ট থাকে, ঠিক তেমনি মাটি তার পায়ের নিচে ছিল এবং একই সঙ্গে ছিল না, কারণ নিচে থাকা একটি সম্পর্ক, কেবল একটা নির্দেশ, এবং সেই নির্দেশ নিজে এখন একটা প্রশ্নবিদ্ধ ধারণা হয়ে উঠেছে। নাজির পড়ে গেল না। এই বিষয়টি পরে যদি কেউ জানত অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় হতো। সে নিচে নামল না, ডুবে গেল না, অন্তর্নিহিত হল না কোনো গর্তের ভেতরে। সে সরে গেল এমন এক দিকে যার কোনো নাম তার কাছে নেই, যে দিকটা উপরে নিচে সামনে পেছনে এই এমন কোন পরিচিত শব্দের সঙ্গেও সেই দিকটাকে মেলানো যায় না। তার সরে একটি অবস্থান থেকে আরেকটি অবস্থানে সরল, কিন্তু সেই সরে যাওয়ার কোন দূরত্ব অতিক্রম করল না চেনা অর্থে। এটা যেন একটি বাক্যের একটা শব্দ হঠাৎ আরেকটি বাক্যের অংশ হয়ে যায়, কোন শারীরিক নড়াচড়া ছাড়াই। তার শেষ দৃশ্যত অভিজ্ঞতা ছিল কূপের কিনারা, স্থির তার নিজের দৃষ্টির ঠিক সামনে, ধীরে ধীরে এমন একটি কোণে সরে যাওয়া যা তার চোখ অনুসরণ করতে পারল না, কারণ কোনটা তার চোখের গঠনের জন্য তৈরি করা কোন নয়। তারপর নাজিরা সেখানে ছিল না। পানি আবার নিশ্চল, তার উপরি ভাগে আকাশের প্রতিফলন, প্রতিটি নক্ষত্র তার সঠিক অবস্থানে, নির্ভুল এবং শান্ত। মরুভূমির বাতাস আবার কূপের কিনারা স্পর্শ করতে শুরু করল। দূরের ঝোপগুলোর পাতা নড়ল, একটি ছোট পোকা মাটির উপর দিয়ে হেঁটে গেল কূপের কাছ দিয়ে, ভয় বা দ্বিধা ছাড়াই, যেন এতক্ষণ কোনো বাধাই ছিল না। কূপের কোনো ছায়া ছিল না, চাঁদের আলোয় ঠিক যেমন ছিল প্রথম রাতে, কিন্তু এখন এই অনুপস্থিতি লক্ষ্য করার মতো আর কেউ ছিল না সেখানে। কিছুক্ষণ পর আকাশে একটি নতুন বিন্দু দেখা গেল, একটি নক্ষত্র, ক্ষীণ কিন্তু স্থির, এমন একটি অবস্থানে যেখানে পূর্ববর্তী কোনো মানচিত্রে, কোনো জ্যোতির্বিদের হিসাবে, কোনো পুরনো তালিকা কিছু ছিল না। পানি সেই নক্ষত্রের প্রতিফলন ধরে রাখল নির্ভুলভাবে, যেন এটা এখন থেকে সবসময় এখানেই ছিল। কেউ জানে না এই নক্ষত্রের নাম কি, কেউ জানে না এটা কি। এবং শেষ হলো এই ঘটনা। এবং আমি আপনাদেরকে আবারও বলি, একদম শুরুতে আমি আপনাদেরকে মনে করে দিয়েছিলাম, বলে দিয়েছিলাম এটা অত্যন্ত জটিল একটা ঘটনা, এটা ভাষাগত দিকের কারণে। কারণ এই ঘটনার ন্যারেশনটা, এই ঘটনাটা শোনা হয়েছেই যে মানুষ না তার কাছ থেকে, এবং যাদের ঘটনা তারাও মানুষ না কেউ, পুরো ঘটনাটাই সমস্ত এমন চারজন চরিত্র এবং সেই অস্বাভাবিক সেই কুয়োকে কেন্দ্র করে, এবং সেই চারজন চরিত্র তারাও তো মানুষ না, তারা জিন। এই ন্যারেশনের কারণে দুর্বোধ্য মনে হলেও যখন বুঝতে পারবেন তখন সহজে ধরতে পারবেন পুরো ঘটনাটা আসলে কোথায় আর কি হয়েছে। চলে যাচ্ছি আজকের পর্বের পরবর্তী ঘটনায়। পাহাড়ের পূর্ব দিকে একটা গুহা আছে, নাম নেই কোনো, মানুষ ওটাকে শুধু পীরের গুহা বলে ডাকে। সেইখানে গোল বাচ্চাকে বন্দী করে রাখা হয়েছিল প্রায় এক মাস ধরে। গ্রামের কয়েকটা শিশু হারিয়ে গিয়েছিল একের পর এক, কেউ জানত না কোথায় গেল। শেষমেশ ধরা পড়ে গোল বাচ্চা। রাতের বেলা এক বাচ্চার কাটা আঙুল হাতে নিয়ে বসেছিল কোনো একটা জায়গায়। গ্রামের লোক তাকে মারতে গিয়েছিল, কিন্তু পীর জাফর বাধা দিয়েছিলেন, বলেছিলেন এই লোকের ভেতরে অন্য কোনো কিছু আছে, মারলে সেই জিনিস চলে যাবে, কিন্তু আবার অন্য কারোর ভেতরে ঢুকবে, আগে সেইটাকে বের করতে হবে। তাই শেকলে বেঁধে গুহায় রাখা হলো গোল বাচ্চাকে, হাত দুটো তার পেছনে, লোহার শিকল পাথরের গায়ে গাথা করার সাথে একদম জোর দেওয়া, পা দুটোও বাঁধা। এক মাস ধরে পীর জাফর প্রতি রাতে গুহায় ঢুকতেন, কিছু সময় থাকতেন, তারপর বেরিয়ে যেতেন। কি করতেন ভেতরে কেউ জানত না। যারা গুহার মুখে পাহারায় থাকত শুধু তারা বলতো ভেতর থেকে মাঝে মাঝে গোল বাচ্চার গলার স্বর শোনা যেত, কিন্তু সেই স্বরগুলো বাচ্চার নিজের না। যেদিনের কথা বলছি সেটা ছিল এক মাস পূর্তের রাত, মানে গোল বাদশাহ ওই গুহাতে এক মাস ধরে বন্দি। পীর জাফর ঢুকলেন গুহায়, সাথে তার দুজন মুরিদ, একজনের হাতে পানির পাত্র আরেকজনের হাতে কিছু তাবিজ কাগজে জড়ানো। ভেতরে তিনটা মশাল জ্বলছিল, দেয়ালে আলো ধীরে ধীরে এমন ভাবে পানি মারছিল যা বাতাস বয়ে গেলে অথবা অন্য কারোর অস্তিত্ব থাকলে তখনই সংঘটিত হয়। গুহার ভেতরটা ভেজা পাথরের গন্ধে ভরা, তার সাথে মিশেছিল আরেকটা গন্ধ, কেউ ঠিক বলতে পারবে না কি গন্ধ, শুধু নাকে লাগলে কেমন জানি করে শরীরটা। গুল বাদশাহ বসেছিল পাথরের গায়ে হেলান দিয়ে, চোখ বন্ধ, চুল সব সাদা হয়ে গিয়েছিল এই এক মাসে, অথচ বয়স কিন্তু 40-এর বেশি না। পিস জাফর ঢুকতেই তার চোখ খুলল, সে খুব ধীরে, তাড়াহুড়ো নেই কোনো, যেন কেউ খুব সাবধানে একটা দরজা খুলছে এরকম। চোখ দুটো একদম স্বাভাবিক দেখাচ্ছিল, লাল না সাদা না, আর এটাই সবচেয়ে ভয়ের কথা। পিস জাফর বসলেন সবার সামনে, একটা পাথরের উপরে, হাত দুই দূরত্ব গোল বাচ্চার মধ্যে তার আর তাকিয়ে রইলেন কিছুক্ষণ তিনি কোনো কথা না বলে। তারপর জিজ্ঞেস করলেন, কতজন বাচ্চাকে খুন করেছো তুমি? গোল বাচ্চার ঠোঁটের কোন একটা হাসি ফুটল, গলার স্বর ভারে, কথার মাঝে একটা টান, যেন প্রতিটা শব্দ বলার আগে সে চিন্তা করে নিচ্ছে। সে বলল, খুন খুন তো করেনি পীর জাফর, খেয়েছি কতজন নাকি মেরেছি কতজন, কোনটা জিজ্ঞেস করছেন? পুরীদের মধ্যে একজনের হাত কাঁপল, পানির পাত্রটা প্রায় পড়ে যাওয়ার মতো অবস্থা। পীর জাফরের মুখে কোনো পরিবর্তন আসে নাই, কারণ অত্যন্ত অভিজ্ঞ ব্যক্তি। বললেন, দুটেই বল আমাকে। গুল বাদশাহ মাথা কাত করল, যেন প্রশ্নটা নিয়ে সে ভাবছে। শিকল একটু নড়ল পাথরের গায়ে, শব্দ হল, বলল, সংখ্যাটা আপনার মনে থাকবে না হুজুর, মনে রাখার মতো জিনিস না এটা, আপনি বরং জিজ্ঞেস করেন স্বাদ কেমন ছিল। কেউ কিছু বলে না, কেউ কখনো কিছু বলবেও না, কারণ এই স্বাদ সাধারণ কোনো স্বাদ না। মশালের আলো ওই গুহার ভিতরে একটা বাড়ি মেরে উঠল। পীর জাফর তখনও তাকিয়েছিল গোল বাচ্চার চোখের দিকে, কিছু একটা খুঁজছিলেন তিনি, কোনো চিহ্ন, কোনো একটা ফাটল যেখান দিয়ে বোঝা যায় ভেতরে মানুষটা হয়তো এখনো বেঁচে আছে কিনা, কিন্তু কিছু ধরা গেল না। জিজ্ঞেস করলেন, তোর নাম কি? গোল বাচ্চা একটু শটান হয়ে সোজা করে বসল, নিজের শরীরটাকে সে ফুটাল, যতটা শেকল অনুমতি দেয় ততটুকু সে নিজেকে একটু ঘোরাল। সে বলে, আপনি জানেন আমার নাম কি নাকি জানেন না? ও, আপনি জানেন আমার নাম কি না? ও, আপনি তো আমার নামই জানেন না, এই জন্যই তো জিজ্ঞেস করছেন। আপনি জিজ্ঞেস করছেন আমি বলব কিনা? পীর জাফর তখন পকেট থেকে একটা ছোট্ট কাগজ বের করলেন, তাতে কিছু একটা লেখা ছিল, আরবি হরফে, কিন্তু বাক্য না, কিছু সংখ্যা আর নাম একটা নিচে একটা। সে কাগজ ধরলেন গোল বাচ্চার সামনে, আগুনের আলো সেই কাগজের ভেতর দিয়ে সেই হরফগুলোকে রীতিমতো দেখাচ্ছে। বলেন, এই নামগুলো একটাও তোমার না, বলো কোনটা তোমার আসল নাম? গোল বাচ্চার মুখের হাসি মিলে গেল প্রথমবারের মতো, চোখ দুটো নড়ল কাগজের দিকে, তারপর সরে গেল, যেন দেখতে না চেয়েও দেখে ফেলেছে এমন কিছু। কয়েকটা মুহূর্ত সে চুপ করে রইল, তারপর একটু বদলে সে আগের চেয়ে নিচু গলায় বলে, আপনি জানেন খুঁজে বের করা কতটা কঠিন ছিল এই নাম? পীর জাফর কাগজ নামালেন না, বললেন, বলো নাম কোনটা তোমার? গুহার ভেতরে যখন একটা শব্দ হল, কোথা থেকে শব্দটা আসছে সেটা বোঝা গেল না, পাথরে গা বেয়ে যেন শব্দটা নামলো নিচের দিকে, খুব আসতে, কিন্তু মানে শব্দটা হয়তো কোনো জীবজন্তুর, আবার জীবজন্তুর না। দুই মুরিদের অবস্থা ভালো না, পীর জাফর তাকালেন না, চোখ রেখেছেন সেই গোল বাদশার মুখের উপরেই। গোল বাদশার তখন হাসল আবার, কিন্তু এবারের হাসিটা আবার আগের মতো একই না। বলল, নাম বলে দিলে কি পাবেন হুজুর? বেবজন নাম জানলেই আমি চলে যাব। আমার এই শরীরে অনেক দিন ধরে থাকা নিয়ত রয়েছে, আমি এই শরীরে অনেক দিন ধরে আছি। এই শরীর এখন আমার বাসা, আমার বাসা থেকে কি আমাকে তাড়াতে পারবেন? পীর জাফর তখন প্রথমবারের মতো একটু ঝুঁকে এলেন সামনে, বললেন, তোমার বাসা না এটা, এটা মানুষের শরীর। তুমি এখানে চোরের মতো ঢুকেছ, চোর যেভাবে মানুষের বাসায় চুরি করতে ঢুকে ঠিক ওইভাবে। গোল বাদশার মুখ থেকে হাসিটা সরে গেল এবার পুরোপুরি, চোখ দুটো একদম যেন সরু হয়ে গেল। আর তখন প্রথমবার তার কণ্ঠস্বর একটা অন্যরকম জিনিস বোঝা যায়, এটা রাগ, কিন্তু চেঁচানোর মতো রাগ না, বরং শান্ত ঠান্ডা হিসেব করা রাগ। সে বলে, সোর, আমি এই দুনিয়ায় ছিলাম আপনার পীর দাদার জন্মানোর আগে থেকে, অর্থাৎ আপনার 3-4 পুরুষ আগে থেকে। একটা শিকল দিয়ে আমাকে বেঁধে রেখেছ, ভাবছো এটা যথেষ্ট? আমি শিকলের চেয়ে তো অনেক বেশি পুরনো। পীর জাফর কিছু বললেন না, তখন শুধু তাকিয়ে রইলেন, চোখে কোনো ভয় নেই, কোনো তারাও নেই। তারপর বললেন, সে কথা আর তোমাকে আটকায় নি এতদিন, তুমি নিজে থেকেই তো গেছ, কারণ তুমি জানো বের হওয়ার রাস্তা তোমার হাতে নেই। গোল বাচ্চা তখন চুপ করে গেল, শিকলটা আবার নড়ল একবার, তারপর থেমে গেল। গোল বাচ্চার মুখের ছায়া দেয়ালে বড় হয়ে উঠল, আরো ছোট হলো, আবার বড় হলো, যদিও সে কিন্তু নড়াচড়া করছে না। ওই মশালের যে আলো তার ছায়াতে একবার বড় হয় একবার ছোট হয় সে। পীর জাফর একজন মুরিদকে ইশারা করলেন, মুরিদে গিয়ে সে পানির পাত্র রাখল সামনে। পীর জাফর তাতে কিছু একটা মিশালেন, তারপর সেই কাগজ যেটা নামগুলো লেখা ছিল সেটা পাত্রের পানিতে ডুবিয়ে দিল। সে কালিটা গোলে পানিতে মিশে গেল আস্তে আস্তে। গোল বাচ্চা সেই দিকে তাকিয়েছিল স্থির চোখে, যেন পানির রং বদলানো দেখে তার শ্বাস আটকে গেছে, যদিও এই শরীরে শ্বাসের কোনো দরকার নেই। স্বাভাবিকভাবেই মৃত শরীর নিয়ে তো সে চলাফেরা করতে পারে। জাফর বললেন, আজ রাতে নাম বলবে না জানি, কিন্তু একটা কথা মনে রাখো, প্রত্যেক রাতে আমি আসব, প্রত্যেক রাতে আমি এসে প্রশ্ন করব, আর একদিন তুমি ক্লান্ত হয়ে যাবে, তা আমি হব না। এই কথা পর পীর জাফর উঠে দাঁড়ালেন, মুরিদরাও উঠল, গুহার মুখের দিকে হাঁটা শুরু করলেন তিনি, কিন্তু পেছন থেকে গোল বাচ্চার গলা শোনা গেল। এবার শটটা একদম অন্যরকম, প্রায় ফিসফিসের মতো, কিন্তু সেই শব্দটা পুরো গুহার ভেতর থেকে প্রতিধ্বনিত হয়ে গিয়েল। সে বলে, যেদিন আমার নাম জানবে সেদিন তুমি চাইবে না আমার নাম জানতে। পীর জাফর থামলেন না, গুহার মুখ দিয়ে বেরিয়ে গেলেন। রাতের বাতাসে বাইরে দাঁড়ালেন কিছু সময়ের জন্য, চোখ বন্ধ করে চেয়েছিলেন একবার পুনরায় আবার সেই গুহার ভেতরে প্রবেশ করতে, কিন্তু তিনি তা করলেন না। পাহাড়ের নিচে গ্রামের কয়েকটা ঘরের বাইরে আলো চলছিল তখন। মরিদদের একজন জিজ্ঞেস করল, হুজুর, সে যে বলল নাম জানলে আপনি চাইবেন না পরে জানতে, এই কথার কি মানে? পীর জাফর তখনই জবাব দিলেন না, কিছুক্ষণ পর বললেন, শয়াতিন জিন মিথ্যা কথা বলে সবসময়, সবচেয়ে ভয়ের কথা কখনো কখনো সে আরো বেশি ছলনা করে বলে, যাতে তুমি ভয় পাও আর থেমে যাও। গুহার মুখ থেকে বের হয়ে যাওয়ার সময় একবার পেছনে ফিরে তাকালেন পীর জাফর। গুহার অন্ধকারে গোল বাদশার চোখ দুটো তখনও খোলা ছিল, তাকিয়েছিল তার দিকে। মনে হল দ্বিতীয় রাতে পীর জাফর একাই গেলেন সেই গুহায়। মুরিদদের বললেন গুহার মুখে থাকতে, ভেতরে ঢুকতে দিলেন না। কেন একা যেতে চাইলেন সেই প্রশ্নের জবাবে শুধু বললেন, কিছু কথা সাক্ষীর সামনে বলা যায় না, শোনাও যায় না। গুহার ভেতরে ঢুকে দেখলেন একটা মাত্র মশাল জ্বলছে, বাকি দুটো নিভে গেছে, অথচ কেউ নেভায়নি, বাতাসও ছিল না ভেতরে যে নিভিয়ে দেবে। পীর জাফর সেই ব্যাপারটা লক্ষ্য করে থামলেন একদম, তারপর আবার ভেতরে এগোতে লাগল। গুলবাদশাহ বসেছিল আগের মতোই, তবে এবার চোখ খোলা ছিল আগে থেকেই, যেন সে অপেক্ষা করছিল পীর জাফরের। পীর জাফর বসলেন সামনে, একই রকম দূরত্ব, ওই একই পাথরে। কিছুক্ষণ চুপ করে রইলেন দুজন। তারপর পীর জাফর বললেন, আজ কোনো প্রশ্ন ঘুরিয়ে করব না, সত্য করে বলো, কেন খুন করেছিলে সেই বাচ্চাগুলোকে? গুল বাদশার মুখে সেই পরিচিত হাসিটা এলো না, এবার বড় মুখটা কেমন যেন আরো গম্ভীর হয়ে গেল, চোখ দুটো একদম নিচু হল, যেন পুরনো কোনো স্মৃতির ভেতরে ডুবে যাচ্ছে সে। সে বলে, আপনি সত্য জানতে চান, নাকি তুমি সত্য জানতে চাও, নাকি জানতে চান এমন একটা জবাব যেটা আপনার তাবিজ তোমার কাজে লাগাবে, নাকি জানতে চাও এমন একটা জবাব যেটা তোমার তাবিজ তোমার কাজে লাগাবে? পীর জাফর বললেন, সত্যি কথা বল আমাকে। গোল বাচ্চা তখন মাথা তুলল, আর তার গলায় বদলে গেল অনেক কিছু। সে কথা বলতে শুরু করল, সে বলতে শুরু করল, কিন্তু সে কথাগুলো শোনা যায় না। তারপরও পীর জাফর চুপচাপ সে কথাগুলো শুনলেন। শোনা যায় না যে কথা, সেই কথাও প্রায়শই শোনা যায়, যতই ফিসফিসানি হোক না কেন, এই গুহা সেই ফিসফিসিনাকে বাড়িয়ে শোনায় সবাইকে। গুলবাচ্চা বলছিল, অনেক অনেক আগে তোমাদের কেতাবে যেসব নবীর নাম আছে, তাদেরও আগে এক জাতি ছিল যারা এক দেবতার পূজা করত, তার নাম বাল, পাথরের মূর্তি, উঁচু, মাথায় বড়শি, হাত দুটো সামনে বাড়ানো তার বাচ্চা কোলে নেওয়ার জন্য, হাতের তালুর উপরের দিকে খোলা, মূর্তির ভিতরে একদম ফাঁকা, আর সেই ফাঁকা পেটের ভেতরে তারা আগুন জ্বালাত। সে কথা বলতে গিয়ে হঠাৎ থেমে গেল। পীর জাফর জানতেন এ থামাটা একটা অভিনয়, একটা কৌশল, সে বিরতি নিচ্ছে তার ঘটনাকে বা তার কথাকে সাজিয়ে বলার জন্য, কারণ তারা কথা সাজিয়ে বলতে পছন্দ করে। গুহার ভিতরে যে বাতাসটা, এই বাতাসের ধরনটা বদলে গেছে ততক্ষণে, মশালের আগুন একবার মনে হয় যে জাস্ট উড়ে যাবে, আবার মনে হচ্ছে না একদম স্থির। গুল বাচ্চা বলতে শুরু করলো আবার, মানে গোল বাচ্চা বলল, উৎসবের রাত ওই দিন বাবা মায়েরা লাইন দিয়ে দাঁড়াতো মূর্তির সামনে, ঢোল বাজাতো, বাঁশি বাজাতো খুব জোরে জোরে, এত জোরে যে অন্য কোনো শব্দ শোনা যেত না, এটাই ছিল নিয়ম, শব্দ থামা যাবে না, একবারের জন্য না। কেন জিজ্ঞেস করলেন পীর জাফর। তখন গোল বাচ্চা তার দিকে তাকালো, আর সেই তাকানোর প্রথমবারের মতো এমন কিছু ছিল যেটা মানে গোল বাচ্চাকে যেন বিজয়ের একটা সুখ দিল, কারণ পীর জাফর মনোযোগ দিয়ে তার কথা শুনছে। সে বলল, বুদ্ধিমান প্রশ্ন করেছ তুমি পীর, শব্দ থামলে বাচ্চার কান্না শোনা যায়, বাবা মায়েরা তো তা সহ্য করতে পারতো না যদি বাচ্চার কান্না শুনে, তাই ঢোল বাঁশি এত জোরে বাজায় যেন সেই কান্না কোন মানবের কানে যাতে কখনো যে পৌঁছাতে না পারে, এমনকি যদি আমিও থাকতাম সেখানে আগে হয়তো শুনতে পারতাম না। মোটের হাতের উপরে রাখা হতো সেই বাচ্চাকে, তার গলার স্বরে কোনো তাড়াহুড়া ছিল না, সে তখন ওই একই ঘটনা বলে যাচ্ছিল যা হচ্ছে ওই বাল দেবতার পুজোর সময় হতো। বাচ্চা প্রথমে নড়ত, তারপরে গড়িয়ে পড়ত, কারণ আগুনের তাপ মূর্তির খোলা পেটের ভেতরে সেজে পড়ত। এই কথা শেষ হওয়ার পরে গুহার ভেতরে একটা শব্দ শোনা গেল দূর থেকে, যেন কেউ বাঁশি বাজাচ্ছে, ক্ষীণ বাঁশি, কল্পনার মতো। পীর জাফর সেই বাঁশিটা শুনলেন, তারপর তিনি বোঝার চেষ্টা করলেন এবং বুঝলেন যে এটা হচ্ছে একটা কৌশল, গল্প বলে বলে মনস্তাত্ত্বিক চাপ বাড়ানো, কারণ এখানে সে আর পীর জাফর ছাড়া কেউ নাই, চাইলেও কি এখন এখানে কতল করে দেওয়া যায়, কিন্তু পীর জাফর কেন কথা বলছেন, তার পেছনে উদ্দেশ্য রয়েছে, প্রত্যেকেরই উদ্দেশ্য থাকে। পীর জাফর জিজ্ঞেস করলেন, তুমি এই গল্প আমাকে কেন বলছো? গোল বাচ্চা হাসল, সেই পুরনো হাসিটা দিয়ে এসে বলল, কারণ তুমি জিজ্ঞেস করেছিলে কেন খুন করেছে, আর জবাবটাই গল্পের ভেতরেই আছে বীর। যারা সেই মূর্তির সামনে দাঁড়িয়েছিল তারা তো কেউ রাক্ষস ছিল না, তারা ছিল বাবা মা। তারা বিশ্বাস করতো এটা করলে বৃষ্টি হবে, ফসল আসবে, যুদ্ধে জিতবে। বিশ্বাসই তো আসল জিনিস বীর, এই হাত আসল জিনিস না। পিজাফর তখন প্রথমবারের মতো একটু বুঝলেন। তিনি কি বুঝলেন সেই বোঝাটা হয়তো তিনি তখন প্রকাশ করলেন না। তিনি জিজ্ঞেস করলেন, তুমি বলছো তুমি ওই বাবা মায়েদের মতো বিশ্বাস নিয়ে বাচ্চাকে মেরেছ? ভুল বাচ্চা মাথা নাড়ালো, না বোঝানোর জন্য না, বরং যেন প্রশ্নটাই ভুল। সে বলে, না বীর, আমি বলছি বিশ্বাস জিনিসটা কিভাবে কাজ করে সেটা আমি জানি, কারণ আমি ছিলাম সেখানে সেই আগুনের পাশে। শুনেছি ঢোলের শব্দ, শুনেছি তার নিচে চাপা পড়া কান্না। আমি সেই কান্না স্বাদ জানি বহু বছর ধরে। যখন আমি শরীরে ঢুকলাম খিদেটা নতুন ছিল না, পুরনো ক্ষুধা, শুধু জায়গা বদলেছে, সময় বদলেছে। সে নেই আর তার ঢোল নেই, মূর্তি নেই, কিন্তু ক্ষুধাটা আছে। গুহার ভেতরে নিস্তব্ধতা এলো আবার, কিন্তু পিজাফর অনেকক্ষণ ধরে চুপ। তিনি কিন্তু শয়তানিটা ধরতে পেরেছেন, কারণ ওর বয়স কোনো মতে বেশি না। আর ও যে সময় একটু আগে যখন বলছিল, তখন আর এখন দুই কথার মতো ফারাক হচ্ছে একটা, যে এখন সে দাবি করছে সে সেইখানে ছিল, অথচ সে বলেছে সে সেইখানে ছিল না। নইলে সেই কথা বলতো না, যে আমি যদি সেখানে থাকতাম তাহলে আমিও শুনতাম না। পিজাফর ওর চালাকি ধরেছেন, কিন্তু তিনি জিজ্ঞেস করলেন, তুমি কি কষ্ট পেয়েছো তো, মানে এতে কি তুমি দুঃখিত? এই প্রশ্নে গোল বাছা প্রথমবারের মতো একটু থমকে গেল, যেন প্রশ্নটা তার প্রস্তুত জবাবের পুরো বাইরে যে পড়ল, মানে তার সিলেবাসের বাইরে। কিছু সময় সে চুপ রইল, তারপর সে বলে, তুমি কি ভাত খাওয়ার পর দুঃখিত হও? তুমি কি কখনো পোলাও খাওয়ার পরে দুঃখিত হও? তুমি কখনো গোশত খাওয়ার পরে দুঃখিত হও? পিজাফর এবার উঠে দাঁড়ালো, বলে, এই গল্প তুমি আমাকে অনেকবার বলেছ, সেই শুরুর দিন থেকে এখন পর্যন্ত, তার অনেককে, তাই না? এইভাবে ভয় দেখিয়ে, এইভাবে নিজেকে পুরনো আর শক্তিশালী ভাব দেখাও। কিন্তু কিছুক্ষণ আগে তুমি না বললা যে যদি তুমি সেখানে থাকতে তাহলে তুমি তা শুনতে পেতো না, কিন্তু এখন দাবি করছো তুমি সেখানে ছিলে। এই খেলা আমার সাথে চলবে না। গোল বাচ্চার মুখ থেকে হাসি সরে গেল, আবার জবাব দিল না সে প্রথমে। তারপরে সে বলে, তুমি আমার গল্প বিশ্বাস করলে না? মির্জাফর বললেন, করলাম, এন বিশ্বাস করলাম। এটা বলে সে হাঁটতে শুরু করলো গুহার মুখের দিকে। কিন্তু তুমি যা ভেবেছিলে তার জন্য তো তা বলনি, আর তা বলা হয়নি। তুমি ভেবেছিলে আমি ভয় পাবো, আমি ভয় পাইনি। আমি বুঝি যে তুমি কতটা বাটপার হতে পারো, তুমি কতটা মৃত্যু হতে পারো। এই কথা বলতে বলতে সে এগিয়ে যাচ্ছিল। গোল বাছে কিন্তু এবার কিছু বলে না, শুধু তাকিয়ে রইল পিজাফর যে চলে যাচ্ছে সেদিকে। গুহার মুখে যখন পিজাফর একবার থামলেন, পেছনে না ফিরে বললেন, কাল রাতে আসবো আবার। আবার এসে আবার প্রশ্ন করল, আবার এসে আমাকে আরেক গল্প করবে। কিন্তু মনে রেখো, প্রতিটা গল্পের সাথে সাথে আমি তোমাকে একটু একটু করে বুঝতে পারছি। আর তুমি যতই ভয় পাও না কেন, যতই ভয় দেখাও না কেন, কোনটাতে লাভ হবে না। গুহার বাইরে দাঁড়িয়ে তিনি রাতের বাতাসকে উপভোগ করলেন, মানে কে, পিজাফর। পেছনে গুহার অন্ধকার থেকে কোনো শব্দ আসা নেই, এবার কোনো ফিসফিসানি না, কোনো হুমকি না, কোনো কিচ্ছু না, স্রেফ রাতের নিস্তব্ধতা। মুরিটা জিজ্ঞেস করে, হুজুর ভিতরে কি হলো? পিজাফর কিছুক্ষণ জবাব দিলেন না। ওই যে বললাম, তিনি বাতাসকে উপভোগ করছেন, ভেতরে তো অস্বাভাবিক রকমের পরিবেশ। আকাশের দিকে তাকিয়ে রইলেন, যেখানে চাঁদ অর্ধেক ঢাকা পড়েছিল মেঘে। শুধু এটুকু বললেন, ও আমাকে পুরনো এক গল্প শুনিয়েছে ভয় দেখানোর জন্য, কিন্তু গল্পের ভেতরেই ও নিজের দুর্বলতা প্রকাশ করে ফেলেছে, এটা বুঝতে পায়নি। কি দুর্বলতা হুজুর, ওটা জিজ্ঞেস করল। পিজাফর হাঁটতে শুরু করলেন পাহাড়ি পথ ধরে নিচের দিকে। বললেন, ও হচ্ছে শয়তান, এরা হাজার বছর ধরে একই কাজ করে বেড়ায়, তা হচ্ছে মিথ্যা বলা। একই গল্প বারবার ভিন্ন ভিন্ন ভাবে নতুন নতুন মোড়কে বলে, যে জিনিস এত পুরনো হয়ে যায় সেটা একদিনই ভেঙে পড়ে, কিন্তু শুধুমাত্র সময়ের উপর নির্ভর করে। আর ও তো দাবি করে ও অনেক পুরনো, যদি ও পুরনো হয় তাহলেও ভেঙে পড়বে, আর যদি পুরনো না হয় সময়ের মতো অতি গতি বেগে সে সামনে আগাবে। এই কথার পর কেউ আর কিছু বলল না। পাহাড় থেকে নামার পথ অন্ধকারে ঢাকা, শুধু দূরে গ্রামের বাতিগুলো মিটমিট করছিল, ওই যে বাইরে ছোট্ট আলো জ্বলছে, ছোট ছোট চোখের মতো আলো, যারা জেগে আছে এই রাতেও না জেনে কি ঘটে পাহাড়ের ভেতরে, কারণ ওদের তার প্রাণ নেই। অর্থাৎ এই ধরনের আলোর বা এই আগুনের উৎসের তার কোনো প্রাণ নেই, ওরা তার জানছে না ভেতরে কি হচ্ছে। পরের রাতে পীর জাফর একা গেলেন না, কিন্তু মুরিদদের রাখলেন আবার গুহার মুখ থেকে অনেক দূরে। বললেন, যত জোরেই শব্দ শোনো না কেন, ভেতরে ঢুকবে না, কারণে অকারণে কোনোভাবেই না। ভেতরে ঢুকলে একটা কালো কাপড়ে, মানে তিনি এবার ভেতরে ঢুকলেন একটা কালো কাপড়ে মোড়া তাবিজের বাক্স আর একটা ছোট মাটির পাত্র নিয়ে, তাতে সরিষার তেল আর কিছু গাছের শেকড় পোড়ানো ছিল। এই রাতে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন, আজকে আর প্রশ্ন না, এবার বের করে আনবই। গুহায় ঢুকতে সেই একই দৃশ্য, গুল বাসা বসে চোখ বন্ধ, পীর জাফর মাটিতে বসলেন, চারপাশে একটা এবার বৃত্ত আঁকলেন সরিষার তেল দিয়ে, তার ভেতরে কিছু আরবি হরফ লিখলেন নিজের আঙ্গুল দিয়ে, তারপর শুরু করলেন পড়া মেজু গলায় একটানা একই লাইন বারবার। প্রথম কয়েক মিনিট কিছুই হল না, গোল বাচ্চার শরীর নিশ্চল রইল, শুধু বুক ওঠানামা করছিল। মৃত মৃত্যু যদি হয় তাহলে তো বুক ওঠানামা করার কথা নয়, যদিও সবাই জানত এই নিঃশ্বাসে আসলে দরকার নেই। তারপর হঠাৎ শরীরটা কেঁপে ওঠে, একবার আরেকবার তীব্রভাবে, শিকল ঝনঝন করে বেজে উঠল তখন পাথরের গায়ে। পীর জাফর পড়া থামালেন না, স্বর আর একটু উঁচু করলেন, তার গোল বাদশার মাথার পেছনে কিছু একটা হেলে গেল, গোল বাদশা তখন তার মাথা পেছনে ফেলে দিল, তখন সেই দিকে ঘাড়ের রগ ফুলে উঠল, মুখ হা হয়ে গেল, কিন্তু কোনো শব্দ বের হল না প্রথমে, শুধু একটা চাপা গোমানির শব্দ, যেন কেউ গলা টিপে ধরে রেখেছে ভেতর থেকে। পীর জাফর তখন তাবিজের বাক্স খুললেন, একটা কাগজ বের করলেন, তাতে কিছু অংশ লেখা, আগুনে পোড়ালেন সেই কাগজের কোণ, ধোয়া উড়ল গুল বাচ্চার মুখের দিকে। এবার শব্দ বের হল, কিন্তু সেটা কান্না না, চিৎকার কান্না, সেটা ছিল হাসি, ভারী, থেমে থেমে, যেন কারোর বুকের ভেতর থেকে জোর করে টেনে বের করা হচ্ছে সেই হাসি। তুমি ভাবছো এই কাগজ পোড়ানো, এই তেলের দাগ, এগুলো দিয়ে আমাকে টলাবে? গুল বাচ্চার গলা দিয়ে সে বলে, অনেক গভীর গলা দিয়ে, যেন সে প্রচন্ড খেপে রয়েছে কিন্তু অত্যন্ত শান্ত। তুমি এমন অভ্যাসের পিছনে লড়ছ পীর, যে অভ্যাস যে কোনো ধোয়ার সামনে টিকে থাকতে পারে, দুই রাত পরে, পাঁচ রাত পরেও, দশ রাত পরেও আমার কিচ্ছু হবে না, যদি এই রাতগুলোতেও তুমি যদি আমাকে এই ধোয়া দাও। পীর দফা পড়া থামালেন না, কিন্তু এবার জিজ্ঞেস করলেন পড়ার ফাঁকে ফাঁকে, আসল কারণ কি, কেন বেছে বেছে বাচ্চাদের নেওয়া হয়েছে? গুল বাচ্চা জবাব দিল না প্রথমে, শরীর কাঁপছে তার, এবার আরো জোরে শেকল টান খেল, পাথরের কড়া একটু নড়ে উঠল দেয়ালে, পীর জাফরের কপালে ঘাম চমতে শুরু করেছে ততক্ষণে, যদিও গুহার ভেতরটা একদম স্যাঁতস্যাঁতে ঠান্ডা। আসল কারণ কি বলে জিজ্ঞেস করলেন তখন আবার, শরের ভিতরে এবার একটা তারা পাওয়া গেল, যেটা আগে দুই রাতে ছিল না। গোল বাচ্চা মাথা সোজা করল হঠাৎ, চোখ খুলল পুরোপুরি, আর সামনাসামনি তাকালো পীর জাফরের দিকে, বলল, তুমি কারণ জানতে চাও? আমি তোমাকে জায়গা দেব, নাম দেব, তুমি নিজেই বুঝে নাও, কারণ যদি বুঝতে পারো। এবার বাচ্চা কিছু কথা বলতে শুরু করে, কিছু অমানসিক কথা, একটা গ্রাম ছিল আর নদীর ধারে খেজুর বাগানে ঘেরা, সেখানে একটা বাচ্চা ছিল নাম সালে, 7 বছর বয়স, বিকেলবেলা বাগানের ভেতর দিয়ে একা একা হাঁটতো, বাবার জন্য পানি নিয়ে যেত, আমি তখন বাঘ হয়ে ঘুরতাম সেই বাগানে। গোল বাদশা বলল, তবে আমার বাঘ হওয়া মানুষের চোখের বাঘ না, চোখে সে বাঘকে দেখা যায় না, শুধু অনুভব করা যায়, ঠিক যেমন হরিণ টের পায় ঘাসের নড়াচড়ায় কিছু একটা লুকিয়ে আছে। সালে প্রতিদিন একই পথে হাঁটত, প্রতিদিন একটু দেরি করে ফিরত, বাগানের ছায়া দাঁড়িয়ে পাখি দেখত, আমিও অপেক্ষা করতাম, চুপচাপ নড়তাম না, যতক্ষণ ও নিজে থেকে গভীর জায়গায় চলে আসত, যেখান থেকে চিৎকার করলেও কারো কানে তা পৌঁছাবে না। এই কথা শোনার পরে পিস জাফর পড়া থামালেন এক মুহূর্তের জন্য, বললেন, এটা তো ঘটনা বলছ, কারণ তো বলছ না। গোল বাচ্চা হাসলো, বলল, কারণ তো ঘটনার ভেতরেই থাকে বীর, তুমি শুনতে পারো, তুমি শুনতে জানো না, তুমি শুনতে পারো না, তুমি শুনতে জানো না, তোমাকে শুনতে হবে, না বলা সেই কথা তোমাকে খুঁজে বের করতে হবে, তুমি শুনতে জানো না বলে খুঁজে পাও না। তারপর সে দ্বিতীয় ঘটনা বলতে শুরু করে, কোনো বিরতি ছাড়াই, এবার একটা পাহাড়ি বস্তির কথা, যেখানে থাকতো একটা মেয়ের নাম জুলেখা, 6 বছর বয়স, বকরি চড়াতে যেত পাহাড়ের ঢালে একা একা, কারণ তার মা অসুস্থ ছিল, বাবা ছিল না তার। আমি সেখানে পাথরের ফাঁকে লুকিয়ে থাকতাম। গোল বাচ্চা বলল, বকরিগুলো টের পেত আমার গন্ধ, ছটফট করত, জানের ভয় ছটফট করত ওরা, কারণ ওরা তো আমার গন্ধ পাচ্ছে। জুলেখা ভাবত ওরা এমনি অস্থির। ওকে একদিন আমি দুপুরে, যখন সূর্য মাথার উপরে ছায়া তখন কারোর থাকে না, তখন ডেকে নিয়েছিলাম। পিস জাফরের ভেতরে এক অশান্তি কাজ করতে শুরু করলো এবার, কারণ এই ধরনের বর্ণনাগুলো মানুষকে শান্তি দেয় না কখনই। তিনি আবার জিজ্ঞেস করলেন, কেন এই বাচ্চাগুলো আর কেন এদেরকে বেছে নিলে, আসল কারণ বল আমাকে। গোল বাচ্চা জবাব দেয় না, সে আবারও ঘটনা শুরু করে। এবার সে বলে একটা শহরের কথা, একটা গলির শেষ মাথায় থাকতে এক ছেলে, নাম ইউসুফ, 8 বছর, সন্ধ্যাবেলা মসজিদ থেকে ফেরার পথে একটা ছোট্ট সহজ রাস্তা নিত, অন্ধকার একটা গলি দিয়ে, কারণ ওই পথে 10 মিনিট সময় বেঁচে যেত। আমি সেখানে ছিলাম না বাঘ হয়ে, আমি কিন্তু সেখানে বাঘ হয়েছিলাম না, আমি ছিলাম সেখানে অন্ধকার হয়ে, শুধুই অন্ধকার। আর ইউসুফ প্রতিদিন সেই অন্ধকারের ভেতর দিয়ে হাঁটত, একটু একটু করে অভ্যস্ত হয়ে যেত ভয়টাকে না ভয় পেতে পেতে। একদিন ও একদম ভয় পাওয়া বন্ধ করে ফেলল, সেদিনই আমি জানতাম ও প্রস্তুত। ব্যাস ওকে ধরে নিয়ে গেলাম। এরপরে সে চতুর্থ ঘটনা বলে, পরপরে কোনো ফাঁকটা রেখে, একটা মেলার কথা, ভিড়ের মধ্যে একটা মেয়ে হারিয়ে গিয়েছিল, নাম লুকাইয়া, 5 বছর বয়স তার। মেয়ের হাত ছুটে গিয়েছিল ভিড়ের চাপে, আমি সেই ভিড়ের মধ্যে ছিলাম মানুষ হয়ে। গোলবাচ্চা বলে, এটা সাধারণ মুখ, কেউ মনে রাখবে না এমন চেহারা। বললাম, আমি তোমার মাকে চিনি, চলো নিয়ে যাই তোমাকে। মেয়েটা হাত ধরল আমার কোনো দ্বিধা ছাড়াই, কারণ বাচ্চারা ভয় পায় অচেনা জায়গাকে, অচেনা মুখকে না, অচেনা মানুষের প্রতি তার কোনো ভয় থাকে না, সে তো জায়গাকে তো সে চিন্তা করে না। তারপরে নিয়ে গিয়েছিলাম আমি আমার মতো আমার জায়গায়। বীর, কি বলে তোমার, কি বলে তোমার শক্তি, কি বলে তোমার বিবেক। বীরের কপাল থেকে তখন ঘাম গড়িয়ে পড়তে শুরু করেছে, তার পড়া এখন প্রায় থেমে যাচ্ছিল, থেমে গিয়েছিল, প্রায় চিৎকার করেই সে বলে যে থামতে থাকে। সে আবারও বলে, আমি ঘটনা শুনতে চাই নাই, তুই আমাকে ঘটনা শোনাস না, তুই আমাকে কারণ বল, কারণ। গোলবাচ্চা থামল না, সে আরেকটা ঘটনা শুরু করল। এবার ওর কণ্ঠে আনন্দ স্পষ্ট বোঝা যাচ্ছিল, যেন সে অনেক পুরনো কোনো স্মৃতিকেও অনেক অনেক সুন্দর করে গুছিয়ে এসে বলছে। সমুদ্রের ধারের এক গ্রামের কথা, জেলেদের বস্তি, সেখানে থাকতো এক জোড়া যমজ ভাই, তাদের নাম আমি বলব না। 4 বছর বয়স, বাবা মাছ ধরতে যেত রাতে, মা ঘুমিয়ে পড়তো ক্লান্ত হয়ে সন্ধ্যার পরে, যমজ দুই ভাই রাত জেগে থাকতো একা, খেলা করতো অন্ধকারে, কারণ বাচ্চাদের কাছে অন্ধকার আর খেলার মাঠ ওই একই জিনিস। এইভাবে এভাবে হাত নাড়াতো অন্ধকারের ভিতরে ওরা। আমি সেখানে গিয়েছিলাম, ঢেউয়ের শব্দ হয়ে বাতাস হয়ে আমি সেখানে গিয়েছিলাম, আওয়াজ ঢেকে দিয়েছিলাম ওদের, যদি কেউ ওদের চিৎকার শুনেও তাহলে ঢেকে দেওয়ার কারণে ওরা সে চিৎকার শুনবে না। পিস জাফর তখন উঠে দাঁড়ালেন, কাগজের বাক্স থেকে আরেকটা কাগজ বের করলেন এবং সেই কাগজে তিনি আগুন লাগাতে যাবেন, কিন্তু কাগজ তার ওই কাঁদতে থাকা হাত থেকে নিচে পড়ে যায়। তিনি নিচু হয়ে তুলতে গেলেন আর তখন এই গোল বাচ্চার কণ্ঠ আরেকটা ঘটনা শোনাল। এবার তার গলা একদম নিচু, অনেকটা নারীদের মতো, এবং এটা অত্যন্ত ভয়ঙ্কর। আরেকজন ছিল, সে বলল, সে একটা মেয়ে, নাম তোমাদের এইখানকার হিসেবে পাখিদের নাম, ধরে নাও পাখি, বয়স কিন্তু 9-10 বছর, সবচেয়ে বড় ছিল সবার মধ্যে, সবচেয়ে বুদ্ধিমান, সবচেয়ে সাবধানী আর সবচেয়ে খুবসুরত। ওকে ধরতে আমার সবচেয়ে বেশি সময় লেগেছিল, প্রায় 1 মাস। প্রতিদিন একটু একটু করে কাছে গিয়েছি, ওর বিশ্বাস অর্জন করেছি, বন্ধুর মতো হয়েছি, গল্প বলেছি, ঠিক যেমন এখন তোমাকে বলছি ঠিক এভাবে। তারপরে অনেক দেরি হয়ে গেছে, অনেক, ওই আমাকে ডেকেছিল, কৌশলে ওই আমাকে ডেকেছিল, কারণ তার ভেতরে যৌবন আমি ঢেলে দিয়েছিলাম। যখন যৌবন তার ভেতরে ঢেলে দিয়েছি তখন সে না ডেকে সারতে পারছিল না। ততক্ষণে দেরি হয়ে গেছে যতক্ষণে সে বুঝতে পেরেছে, অনেক দেরি হয়ে গিয়েছিল। পিস জাফর তখন কাগজ হাতে নিয়ে সোজা হয়ে দাঁড়ালেন, কিন্তু তার মুখ সাদা হয়ে গিয়েছিল একদম, কথা বলবেন কি, তার হাত পা থরথর করে কাঁপছে, কারণ যে বিভীষি কাঠ বর্ণনা সে দিল তার চোখের সামনে তার ভাসছে। তিনি প্রায় ফিসফিস করে বললেন, তুমি আমাকে যে গল্প বললা, এই যে নামগুলো বললা, এদেরকে কেন মারলা, সেই কারণটা তুমি আমাকে কেন বলছো না, কেন সবাইকে বেছে বেছে এভাবে মারলা? গোল বাচ্চা তখন বলে, যেটা শুনে মানে দুই মুড়ি তার যারা গুহার মুখে অনেক দূরে দাঁড়িয়ে ছিল তারাও বড় বলেছিল যে এমন কথা তারা শোনেনি, এমন কথা কোনো মানুষের পক্ষে বলা সম্ভব না, কেবল ওদের পক্ষে সম্ভব। গোল বাচ্চা বলল, তুমি কারণ জানতে চাও পীর, বাঘ হরিণ শিকার করার সময় কারণ ব্যাখ্যা করে না, খিদা লেগেছে বাঘ শিকার করবে এটাই হচ্ছে সব, তুমি খুঁজছো একটা কারণ যেটা তোমার জন্য খুবই দরকার, কারণ তুমি তোমার মুরিদদেরকে সেই কারণ শোনাবে এবং তুমি তোমার মুরিদদের সামনে সেই কারণের বিরুদ্ধে কোনো এক ওজিফা পেশ করবে আর নিজেকে আরো বড় ভাবাবে। সম্ভব না, এটা তোমাকে শান্তি দেবে না, কিন্তু আমি সেই বইয়ের সেই কিতাবের সেই ওজিফার বাইরের জিনিস পীর, আমার কোনো কারণ নেই, শুধু খোদা আছে, আর এই 6 জন ছিল সবচেয়ে সহজ শিকার, এটাই কারণ আর এটাই শেষ কারণ। আরো কারণ জানতে চাও, আরো কারণ তুমি সহজে কোথাও পাবে না। পিস জাফর তখন আবার পড়া শুরু করল, চেষ্টা করলেন, কিন্তু সেই দোয়া দূর কোনো কাজ করছিল না, তখন শব্দগুলো এলোমেলো হয়ে যাচ্ছিল তার জিব্বার উপরেই, যেন কেউ ভেতর থেকে তার নিজের স্মৃতি টেনে সরিয়ে দিচ্ছে, কোনো কিছু তার মনে আসছে না। তিনি বুঝতে পারলেন এই ঘটনা শোনানোর সময় তার নিজের ভেতরকে এই চিন দুর্বল করে দিয়েছে, একটা ফাঁক ফোকর তৈরি হয়ে গেছে যেটা দিয়ে এখন অন্য কোনো কিছু ঢোকানো সে আপনার চেষ্টা করছে। গোল বাচ্চার চোখ দুটো তখন সরাসরি তাকিয়েছিল তার দিকে, আর সেই চোখে প্রথমবারের মতো সে একটা বিজয়ের ঝলক দেখতে পায়। বলল, তুমি প্রশ্ন করে আমাকে দুর্বল করতে চেয়েছিলে পীর, কিন্তু প্রতিটা প্রশ্নের সাথে তুমি নিজে একটু একটু করে আমার গল্পের ভেতরে ঢুকে গেছ। এখন ওই ছয়টা বাচ্চার মুখ দেখতে পাচ্ছ তাই না? ঘুমাতে গেলেও দেখবে, যেখানে বসে থাকো না কেন সেইখানেই দেখবে, কারণ আমি সেই স্মৃতি তোমার ভেতরে ঢেলে দিয়েছি, ঠিক যেইভাবে ওই পাখিকে আমি খেয়ে ফেলার পূর্বে ঢেলে দিয়েছিলাম। এই প্রথমবার পিজাফর নিজেকে হারতে দেখলেন ভেতরে ভেতরে, যদিও তার মুখে সেটা স্বীকার করলেন না, তিনি পিছিয়ে গেলেন দরজার দিকে, এবং দরজা বলতে সে গুহার মুখের দিকে। আজ রাতে আর না, নিজে নিজে ঠিক করলেন কাল আসবেন তিনি, আর গুহার অন্ধকার থেকে ভেসে আসে সেই হাসি, নিচু তৃপ্ত এক শিকারী তার শিকারকে আজকে রাতের মতো ছেড়ে দিচ্ছে, কারণ সে জানে আবার ফিরবে। ঠিক ওই রকম একটা হাসি, খুবই বিভৎস সে হাসি। চতুর্থ রাত পীর জাফর গেলেন আবার একা, কিন্তু এবার আগের রাতের কথা মনে রেখে সাথে নিলেন বাড়তি কিছু জিনিস, একটা লোহার ছুরি যাতে কোরআনের আয়াত খোদাই করা, একটা কালো সুতোয় বাঁধা তাবিজ, নিজের গলায় পরা আর একটা মাটির পাত্রে জমজমের পানি, বহু বছর ধরে রাখা তার কাছে শুধু এইরকম একদিনের জন্য। গুহার মুখে মুরিদদের বললেন, আজ রাতে আর যাই হোক ভেতরে ঢুকবে না কেউ, শুধু যদি আমি নিজে তোমাদেরকে ডাকি তখন। ভেতরে ঢুকে দেখলেন গুল বাদশাহ বসে আছে আগের মতোই, তবে আজ চোখ বন্ধ না খোলা, তাকিয়ে আছে সে যেন সে জানত পিএস দাফো ঠিক কখন ঢুকবে। দেরি করলেন? গুল বাদশাহ বলল। পিএস দাফোর কিছু বললেন না, প্রথমে বসলেন সেই একই পাথরের কাছে, বৃত্ত আঁকলেন সেই সরিষার তেল দিয়ে চারপাশে ধীরে ধীরে নিখুঁত ভাবে, যেন প্রতিটা রেখা এবার আরো গভীর করে টানছেন তিনি। তারপর তাকালেন গুল বাদশার চোখের দিকে। আজ রাতে তোমাকে আমি এই শরীর থেকে বের করব, তিনি বললেন। গুল বাদশাহ হাসল, কিন্তু এবারের হাসিটা আগের রাতগুলোর মতো না, এতে একটা অন্য জিনিস ছিল যেটা ছিল পিস জাফর, কি তা প্রথমে বুঝলেন না, কিন্তু পরে বুঝেছিলেন এবং তা কেবল পরেই জানা যাবে। তুমি সেটাই চাও তো? গুল বাদশাহ বলল। তুমি চাও আমি এই শরীর ছেড়ে চলে যাই, কিন্তু তুমি একবারও ভেবেছ আমিও কি সেটাই চাই কিনা? পিস জাফর থামলেন এক মুহূর্তের জন্য একটা কাজ করতে গিয়ে, এই প্রশ্নটা নতুন ছিল, আগের কোনো রাতের মতো এমন কোনো কথা না। কি বলতে চাইছো? তিনি জিজ্ঞেস করলেন। গুল বাদশাহ তখন সামনের দিকে ঝুঁকল, কিছুটা শিকল টেনে নিল, তার স্বর একটু নিচু হয়ে এলো, যেন সে গোপনে কিছু বলতে চায়, যদিও গুহায় আর কেউ ছিল না শোনার জন্য। সে বলল, এই শরীরটা আমার কাছে পুরনো চামার মতো পীর, ছেড়ে গেছে অনেক জায়গায়, রক্ত কমে গেছে, হাড় দুর্বল হয়ে গেছে তোমার এই এক মাসে আমাকে অনাহারে রাখার কারণে। আমি একটা ব্যাপারে ভাবছিলাম অনেকদিন যাবৎ, এখন সময় হয়েছে শরীর বদলানোর। বদলানো মানে? বেশ জাফর জিজ্ঞেস করলেন, যদিও তার ভেতরে একটা অশান্তি কাজ করতে শুরু করলো তখন। গুল বাচ্চা সোজা হয়ে বসল আবার, আর তখন তার মুখে আমার একটা হাসি ফুটল, যেটা দেখে পিস জাফরের মনে হলো এই প্রথম তিনি আসল শত্রুর মুখ দেখতে পাচ্ছেন। আগের রাতগুলো যা দেখেছেন তা শুধুমাত্র ওর ভণিতা, ওর অভিনয়। তুমি ভেবেছিলে আমি এই তিন রাত তোমাকে গল্প শুনেছি ভয় দেখানোর জন্য, তাই না? ভুল পীর, আমি তোমাকে গল্প শুনেছি কারণ আমার সময় দরকার ছিল। তুমি যতক্ষণ প্রশ্ন করেছিলে ততক্ষণ তুমি তোমার নিজের মন্ত্র পড়া ভুলে যাচ্ছিলে, তোমার বৃত্ত দুর্বল অবস্থায় পৌঁছে যাচ্ছিল, তার প্রতি রাতে আমি শিকলের একটা একটা করে কড়াকে আরো নরম করেছিলাম জানো, শুধু আমার ইচ্ছা শক্তি দিয়ে, শুধু আমার ইচ্ছা শক্তি দিয়ে। ধাতু সেটা বোঝে না পীর, ধাতু শুধু চাপ বোঝে, চাপ, আর আমি চাপ দিতে জানি। জাফর তখন তাকালেন শিকলের দিকে। অল্প একটু দেখে যা বুঝলেন তিনি, একটা কড়া যেটা পাথরের দ্বারা গাঁথা ছিল সেটা একটু বাঁকা হয়ে আছে, আগে এমন ছিল না। তুমি বলছো তুমি পালাতে চাও? পীর জাফর বললেন। তখন গোল বাদশাহ বলল, না। তার গলায় এক ধরনের লুকানো কোনো কিছু ছিল। পালানো সহজ কথা না পেয়ে আমি এই এক মাসেই পালাতে পারতাম চাইলে, কিন্তু আমি পালাতে চাই। আমি অপেক্ষা করছিলাম তোর জন্য। আমার জন্য কেন? পীর জাফর জিজ্ঞেস করলেন। যদি উত্তরটা তার মনের ভেতরে কোথাও জন্ম নিতে শুরু করেছিল ততক্ষণে, একটা ভয়ের মতো, কারণ এই শরীর আর কাজে লাগবে না। গুল বাদশাহ বলল, দুর্বল হয়ে গেছে, চেনা হয়ে গেছে এখন এই গ্রামের সবাই। সবাই জানে গুল বাদশাহ বাচ্চা খুনি। এই শরীর নিয়ে আমি আর 10 বছরও চলতে পারবো না মানুষের মাঝে ঘুরে বেড়াতে। তুমি তো পীর, তোমাকে সবাই বিশ্বাস করে। তোমার মুখ দেখলে মায়েরা বাচ্চাদের কাছে ডেকে আনে এবং তোমার কাছে নিয়ে যায় তোমার আশীর্বাদ, তোমার দোয়া নেওয়ার জন্য। তুমি অজিফা ফুরে ফু দিবে তাদের মাথায়, এই জন্য তোমার হাত মাথা রাখলে কেউ সন্দেহ করে না। তুমি হলে সবচেয়ে ভালো জামা পীর যেটা আমি অনেকদিন ধরে খুঁজছিলাম পড়ার জন্য। গুহার ভেতরে এক দমকা বাতাস ঢুকলো, এমন ভাবে যে মশালের আগুন সোজা হয়ে দাঁড়িয়ে রইল, ঝাঁকিও দিল, আবার কিছুটা দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হল। পীর জাফর উঠে দাঁড়ালেন, হাত গেল তাবিজের দিকে, বললেন, তুমি ভাবছো আমার শরীরে ঢুকতে পারবে? আমার এত বছরের সাধনা, এত তাবিজ, এই যে সুরা কিতাব, এগুলো তোমাকে ঢুকতেই দেবে না। গোল বাদশাহ তখন হাসল, আর সেই হাসির সাথে তার দুটো হাত নুরল, একবার শক্ত করে, আর একটা শব্দ হল ধাতুর সাথে ধাতুর ঘষা লাগার মতো, তারপর একটা ভাঙার শব্দ। গুহার দেয়ালে প্রতিধ্বনি তুলে ছড়িয়ে পড়ল চারপাশে সেই শব্দটা। একটা হাত মুক্ত হয়ে গেল তার শিকল থেকে। পীর জাফর পিছিয়ে এলেন এক পা, একদম সেই বৃত্তের কিনারায়। মুখে দ্রুত পড়তে শুরু করলেন আয়াতুল কুরসি। তার শরীর কাঁপছিল, গলা কাঁপছিল, কারণ মানুষ নিজেকে হারানোর ভয়ও ভীত হতে পারে। গোল বাদশাহ সে মুক্ত হাতটা তুলে দেখল নিজেই, যেন অনেকদিন পর কোন পুরনো জিনিস আবার সে হাতে পেয়েছে। বলল, তোমার তাবিজ আমাকে ঢুকতে বাধা দেবে না পীর, কারণ আমি ঢুকবো না জোর করে। মানুষ যখন সবচেয়ে দুর্বল থাকে, ভয়ে রাগে অহংকারে, তখনই দরজা খোলা থাকে নিজে থেকে। আর তুমি পীর জাফর, তুমি আজ রাতে প্রথমবার ভয় পেয়েছ, আমি তোমার চোখে তা দেখতে পাচ্ছি। মিথ্যা বলে চিৎকার করে উঠলেন পীর জাফর। বললেন, কিন্তু তার গলা এমন ভাবে কাঁপছে কি বললেন তিনি নিজেও বুঝতে পারলেন না। সম্ভবত সুরা পড়ছিলেন, সেটা তার ভুল হচ্ছিল। এবার দ্বিতীয় হাতও মুক্ত হয়ে গেল, আরেকটা শব্দ হলো ধাতব শব্দ। গোল বাদশাহ এবার দাঁড়িয়ে উঠল সম্পূর্ণভাবে। পায়ের শেকল তখনও বাধা ছিল, কিন্তু সেটা তেমন বাধা মনে হচ্ছিল না যতটা মনে হচ্ছিল আগে। পীর জাফর তখন লোহার ছুরিটা বের করলেন কোমর থেকে, ধরলেন সামনের দিকে, কিন্তু হাত কাঁপছে। তুমি আমাকে মারতে চাও? গোল বাদশাহ বলল, মাথা কাট করে, যেন একটা মজার জিনিস দেখছে সে। মারো তাহলে, বাড়লে এই শরীর মরবে, আমি বের হয়ে আসব। আর সেই মুহূর্তেই যখন তুমি সবচেয়ে ক্লান্ত, সবচেয়ে দুর্বল, একটা মানুষকে মারার পরে পাপ বোধে ভারী, ঠিক তখনই আমি তোমার ভেতরে ঢুকব। তুমি নিজে আমাকে দরজা খুলে দেবে পেয়ে নিজের অজান্তেই। পীর জাফর ছুরি নামালেন না, কিন্তু এগুলো না, বুঝলেন এই মুহূর্তে যে কোনো সিদ্ধান্ত ভুল হতে পারে। তুমি মিথ্যা বলছ, তিনি বললেন। একদম স্থির হওয়ার চেষ্টা করলেন তিনি। তিনি বললেন, এত সহজে তুমি আমাকে বলে দিতে না তোমার চিন্তা ভাবনা, যদি এটা সত্যি সফল হওয়ার মতো তোমার চিন্তা হতো। গোল বাদশাহ এই কথা থামল এক মুহূর্তের জন্য, চোখে একটা ঝিলিক দেখা গেল তার, যেটা প্রথমবার বিরক্তির কাছাকাছি ছিল। বলল, তুমি বুদ্ধিমান পীর, সবসময় ছিলে তুমি বুদ্ধিমান, ঠিক আছে, সত্য কথা বললি তাহলে। আমি তোমাকে বলেছি কারণ এখন বলাটা আর কোনো ক্ষতির কারণ হবে না, কারণ এখনই সময়, আর তুমি থামাতেও পারবে না আমাকে। এই বলে গুল বাদশাহ পায়ের শেকলের দিকে হাত বাড়ালো। হাফিজ জাফর বুঝলেন আর সময় নেই ভাবার, তিনি দ্রুত পড়তে শুরু করেন। উঁচু গলায় একটার পর একটা আয়াত, হাত থেকে জমজমের পানি ছিটে দিলেন গুল বাদশার দিকে। পানি গায়ে লাগতেই গুল বাদশাহ চিৎকার করে উঠল। প্রথমবারের মতো এই চার রাতের ভেতরে আসল যন্ত্রণার শব্দ তার মুখ দিয়ে বেরিয়ে এলো। গুহার দেয়ালগুলো কেঁপে উঠল সেই শব্দে, পাথরের গুঁড়া ঝরে পড়ল ছাদ থেকে, এই গুহার যে ছাদ সেই ছাদ থেকে। কিন্তু চিৎকারের মধ্যে পায়ে শেকল ভাঙার শব্দ শোনা গেল। তৃতীয়বার, শেষবার গুল বাদশাহ মুক্ত হয়ে গেল। জাফর পিছিয়ে গেলেন বৃত্তের ভেতরে যতটা সম্ভব, কিন্তু পড়া থামালেন না। কিন্তু গুল বাদশাহ তখন এগিয়ে এলো তার দিকে ধীরে ধীরে, প্রতিটা পা মাটিতে ফেলে ইচ্ছা করে শব্দ করে, যেন এতদিন সে বসে থাকার পর শরীরটাকে মনে করার চেষ্টা করছে কিভাবে হাঁটতে হয়। বৃত্তের কিনারে এসে সে থামল, তেলের রেখা তাকে আটকে দিল, শরীর যেন একটা অদৃশ্য দেয়ালে ধাক্কা খেল। কিন্তু এবার সেই বাধা আগের রাতগুলোর মতো শক্ত মনে হল না। তোমার বৃত্ত পূর্ণ হয়ে যাচ্ছে পীর, গুল বাদশাহ বলল, শ্বাস ভারী তবে চোখে হাসি তখনো। প্রতিদিন একই তেল একই রেখা, আমি শিখে গিয়েছি এটা কিভাবে ভাঙতে হয়। পীর জাফর যখন শেষ চেষ্টা করলেন, ছুরিটা তুলে ধরে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, একবার শুধু, একবার শুধু এটা পড়, আমি তোমাকে ছেড়ে দেব, সাথে সাথে শরীরও ছেড়ে দেব, সব কিছু ছেড়ে দেব তোমার। গুল বাদশাহ তখন হাসল, যদি হাসল এমন ভাবে যে হাসিটা পুরোটাই তার ছিল, বললো, তুমি এখনো ভাবছো আমি ফেরার পথ ভাবি পীর? আমি একবারও ভাবছিলাম না তোমাদের পথে ফেরার কথা, ফিরবো কিসের জন্য? এই কথা পরপরই সে ঝাঁপ দিল বৃত্তের একটা দুর্বল অংশের দিকে, ঠিক যেখানে পীর জাফরের কাপা হাতে তেলের রেখা একটু পাতলা হয়ে গিয়েছিল না বুঝেই। সরিষের রেখা টপকে গেল, সে শূন্যে ঝাঁকুনি দিয়ে কাটা তারে বেড়া গোলে যদি কেউ পড়ে ঠিক ওইভাবে পড়ল। পীর জাফর ছুরি চালালেন, কিন্তু দেরি হয়ে গিয়েছিল, ছুরির ফলাশত বাতাস কাটল। গুল বাদশাহ তখন পাশ কাটিয়ে গুহার মুখের দিকে ছুটতে শুরু করল, দ্রুত, অনেক বেশি দ্রুত, যতটা সম্ভব একটা মাস না খাওয়া মানুষের পক্ষে দৌড় দেওয়া ততটুকু। পীর জাফর চিৎকার করলেন, কিন্তু গুহার মুখে দাঁড়ানো দুজন মুরিদ ততক্ষণে দেখতে পেয়েছিল একটা ছায়া বেরিয়ে আসছে অন্ধকার থেকে, খুব দ্রুত, খুব নিচু হয়ে চার পায়ে হাঁটার মতো ভঙ্গিতে, যদিও সেটা মানুষের শরীর। একজন মুরিদ পথ আটকানোর চেষ্টা করল হাতে একটা লাঠি নিয়ে, কিন্তু গুল বাদশাহ তার পাশ দিয়ে গলে গেল এমন গতিতে যে চোখে ধরা পড়ল না ঠিক মতো, শুধু একটা বাতাস যেন ঝাপটা লাগলো মুরিদের মুখে, আর তারপর অন্ধকার পাহাড়ের ঠালে মিলিয়ে গেল সেই ছায়া। রাতের গাছপালার ভেতর চিরকালের জন্য পীর জাফর গুহার মুখে এসে দাঁড়ালেন, হাঁপাচ্ছেন, ছুরি হাতে, চোখে খুঁজছেন অন্ধকারে সেই ছায়াটিকে, কিন্তু কিছুই দেখা গেল না। শুধু দূরে একটা শব্দ শোনা গেল, প্রায় একটা হাসির মতো, বাতাসে মিলিয়ে যাওয়ার আগে। মরিদরা দৌড়ে এলো তার কাছে, জিজ্ঞেস করলো, হুজুর কোথায় গেল, আর এখন আমরা কি করতে পারি? পীর জাফর অনেকক্ষণ কিছু বললেন না, তাকিয়ে রইলেন অন্ধকার পাহাড়ের দিকে যেখানে একটু আগে একটা ছায়া মিলিয়ে গিয়েছিল। আর জানবেন, এই রাতের পর থেকে সেই ছায়া আর কুল বাদশাহ নামে থাকবে না, এখন থেকে সেটাও খুঁজবে অন্য কোনো মুখ, অন্য কোনো নাম, হয়তো এমন একটা মুখ যেটা মানুষ বিশ্বাস করে চোখ বন্ধ করে। তিনি শুধু এটুকুই বললেন শেষমেশ, গলা ক্লান্তি আর ভয় মিশিয়ে, যেটা তার মরিদরা আগে কখনো শোনেনি তার গলায়। আজ রাতে আমরা হেরে গেলাম রে, কিন্তু ও এখনো এই পৃথিবীতে আছে, আর যেদিন আবার দেখা হবে সেদিন হয়তো ওর মুখ আর গুল বাক্সার মুখের মতো থাকবে না। এই কথা বলে তিনি হাঁটা শুরু করলেন পাহাড় থেকে নামার পথে। পেছনে ফেলে গেলেন খালি শিকড়, নেভে যাওয়া মশাল, সেই গুহা যেটা সেই রাতের পর থেকে গ্রামের মানুষ বা অন্য কেউ আর কখনো দেখেনি, বিশেষ করে সূর্য ডোবার পরে।